FM. Haunted by Airedale.
শুনছেন সবসময় রেডিও ফুর্তির সাথে আছি রাসেল, চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আমার সাথে আছে মাসুম এই মুহূর্তে এবং আমাদের আজকের অতিথিরা যারা একটু পরে আপনার সামনে আসবেন এবং একে একে দারুণ দারুণ সব ঘটনাগুলো শেয়ার করবেন। আর আজকের দিনটাও খুব সুন্দর ঘটনাগুলো শেয়ার করার জন্য, কারণ আমি এই সমস্ত প্যারানর্মাল ব্যাপার স্যাপার নিয়ে যত কিছু শুনেছি ছোটবেলায়, সে সমস্ত জিনিসের সাথে আমার সবসময় যদি আমি চিন্তা করি পুরনো দিনের কথা, তাহলে আমার সবসময় এরকম শীতের রাতের কথা মনে আসে। আর কয়েকদিন আগে শীত ছিল না, হঠাৎ করে এখন দেখতে পাচ্ছি যে ঢাকা সহ আমি জানি না সারা দেশের কি অবস্থা, বোধহয় সারা দেশেই, কারণ আজকে সকালবেলা তো দেখেছি যে প্রচুর SMS এসছে বিভিন্ন জায়গা থেকে যে অনেক ঠান্ডা। সো এই ঠান্ডায় আশা করছি আজকের ভূত FM অনেক বেশি এনজয় করবেন। আর যারা আজকে শোটা আনফর্চুনেটলি যারা মিস করবেন তাদের চিন্তার কোনো কারণ নেই, তারা পরবর্তীতে আবারও শুনতে পারবেন, কারণ আপনি আপনার এয়ারটেল এম রেডিওর মাধ্যমে এই শোটা আবারও শুনতে পারবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, 4040 নাম্বারে ডায়াল করতে হবে আপনার এয়ারটেল নাম্বার থেকে এবং সিলেক্ট করতে হবে চ্যানেল 22। আর এরপরে আপনি দেখবেন যে একের পর এক এপিসোডের অপশন আপনার সামনে চলে এসছে। আর নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত FM টিউন অ্যাজ দেয়ার কল টিউনস মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত FM টিউন কোড যেটা বাজছে এই মুহূর্তে, অ্যান্ড মাসুম ইজ প্লেয়িং দ্যাট ট্র্যাক। এই ভূত FM এর এই কোডটা হচ্ছে 92125। ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং SMS, আর সেটার নিয়মটি হচ্ছে টাইপ CT স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123 নাম্বারে। আর এই ছিল ঘটনা, এবং আপনি যে ইচ্ছা করলে এখন এইটাকে আপনি মাই টিউন করুন বা আপনার কলার টিউন করুন, ইটস আপ টু ইউ। আমরা চলে যাব ঘটনায়। আর আমাদের কাছে প্রতিদিনই প্রচুর ঘটনা আমরা পাই এবং প্রতিদিনই সবাই পাঠাচ্ছেন সেই সমস্ত ঘটনা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে। কেউ কষ্ট করে স্টুডিও পর্যন্ত আসতে পারছেন, কেউ পাচ্ছেন না, বাট থ্যাঙ্কস টু এভরিওয়ান যে এত কষ্ট করে আমাদেরকে এতগুলো সময়, আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আর অনেক দিন পর্যন্ত ভূত FM-টা নিয়ে আমরা এগিয়ে এসেছি, এটা শুধু সম্ভব হয়েছে আপনাদের জন্যই। আরও একবার আপনাদের সবাইকে বড় একটা থ্যাঙ্কস আমার এবং মাসুমের পক্ষ থেকে, সেই সাথে রেডিও ফুর্তির পক্ষ থেকে। আর আমি শুরুতে জানিয়ে দিই যে আমাদের শোতে কিভাবে SMS করতে হবে। SMS করার নিয়মটি হচ্ছে, আপনি যদি ভূত FM হন্টেড বাই এয়ারটেল SMS করতে চান, আপনার এয়ারটেল মোবাইল থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আপনি SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যদি আপনি আমাকে ইমেইল করতে চান, সেই ইমেইলের মাধ্যমে অবশ্যই বড় ধরনের ঘটনাগুলো আপনি শেয়ার করতে পারবেন। শুধুমাত্র আমি ভূত FM খুব ভালো লাগে, আমি ভূত FM শুনতে অনেক পছন্দ করি, এগুলোর চাইতে ঘটনাটাই বেশি আমরা মনে হয় এক্সপেক্ট করি আপনার কাছ থেকে। সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাড্রেসটা লিখে নিতে হবে, ভূত FM @radiofurti.fm, হুইচ ইজ BHOOTFM @RADIOFM রেডিও ফুর্তি RADIOFORTI.FM। এখানে আপনি ইমেল পাঠাতে পারেন, নাম ঠিকানা এবং কোনো ভৌতিক ফোন নাম্বার অবশ্যই দেবেন না, যেটা ভৌতিক ফোন নাম্বার না সেরকম একটা ফোন নাম্বার সহ আমাদেরকে আপনার সেই ঘটনাটি পাঠিয়ে দিন। আমরা চেষ্টা করব আপনাকে আপনার সেই ঘটনাটি প্রচার করা, যদি সেটি অনেক ভালো হয়, সবার চাইতে ভালো হয় অবশ্যই সেটা আমরা করব। আর যদি আপনি স্টুডিওতে উপস্থিত থাকতে চান তাহলে তো কথাই নেই। অনেক কথা হলো, সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজকে শুরুতেই যে ঘটনাটি আমি আপনাদেরকে জানাবো সেটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনি বরগুনা থেকে। শুনতেই পাচ্ছেন এবং বুঝতেই পারছেন যে বরগুনাটা ঢাকা থেকে অনেক দূরে এবং সেখান থেকে তার আসাটা সম্ভব হয়নি, সুতরাং আমাকে যেটা করতে হবে তার ঘটনাটি পড়ে শোনাতে হবে আপনাদের। লিখছেন সাজ্জাদুর রহমান রনি, আজ যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তা আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শোনা। ওর নাম জাহিদ এবং বাড়ি ঝালকাঠি জেলায়। গল্পটি ওর মুখ থেকে শোনার কারণে আমি আমার ফ্রেন্ডের বর্ণনা মোতাবেক বলছি। প্রায় 6-7 বছর আগে আমার গ্রামের বাড়ির এক ঘটনা। আমার গ্রামের পাশের গ্রামেই একটা মেয়ে, নাম তার লাভলি। মেয়েটির বয়স 12-13 কাছাকাছি। ওরা তেমন আর্থিকভাবে সচ্ছল ছিল না। সে হঠাৎ করে কিছুদিন যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করে, যেমন অকারণেই হাসা, বিড়বিড় করে কথা বলা, যাকে তাকে ধরে ধাক্কা দেয়া এবং প্রায় সময় বিভিন্ন গাছে উঠে বসে থাকা। নিশ্চিত নিশ্চিতভাবেই তাদের পরিবারের মহা চিন্তার কারণ ছিল মেয়েটি। এই ধরনের আচরণ তার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছিল। প্রায় তিন মাসের মতো অতিবাহিত হওয়ার পর ওই মেয়েটির বাবা মা এর প্রতিকারের জন্য এক হুজুরের শরণাপন্ন হন। হুজুর সব ঘটনা শোনার পরে ওই মেয়েটির বাবা এবং মায়ের সাথে তাদের বাড়িতে যায়। হুজুর ওদের বাড়িতে গেলে সে দেখতে পায় যে তখন মেয়েটি একটি গাছে উঠে বসে আছে। স্বাভাবিকভাবেই অনেক লোক জড়ো হয় সেখানে। নিচ থেকে অনেক ডাকার পরেও মেয়েটি গাছ থেকে যখন নামছিল না, তখন তার বাবা যে কোনো একজন লোককে যে গাছে উঠতে পারে তাকে গাছে ওঠার জন্য বলল। সেখান থেকেই একজন লোক গাছে উঠল তাকে নামানোর জন্য, এবং সেখানেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। অনেক চেষ্টার পরও যখন মেয়েটি কিছুতেই নামতে চাচ্ছিল না, তখন গাছ থেকে হঠাৎ করে সে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মেয়েটি মারা যায়। এরপরে ওখানে হৃদয় বিদারক ঘটনার বর্ণনা নাই বা দিলাম। ঘটনার এখানেই শেষ নয়, যেটা হলেই ভালো হতো, এবং এর পরে অনেক দিন অতিবাহিত হলো, সবকিছু স্বাভাবিক নিয়মে চলছিল, এতক্ষণ যা বলছিলাম সবই ঠিক ছিল। কিন্তু এখনকার ঘটনা অবিশ্বাস্য কিছুই, যেটা সহজে বিশ্বাস হওয়ার কথা নয়। ওই মেয়েটি মারা যাওয়ার প্রায় দেড় মাস পরেই গ্রামে এক অচেনা মেয়ের আবির্ভাব, যে কিনা বোবা। গঠন, আকৃতি এবং চেহারায় ওই মেয়েটির সঙ্গে অবিশ্বাস্য মিল, তাকে দেখে গ্রামের সবাই আঁতকে ওঠে। কিন্তু মেয়েটি যেহেতু বোবা, তাই তাকে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, কিছু জানারও সুযোগ নেই। ওই বোবা মেয়েটি গ্রামে আসার পর থেকেই যে মেয়েটি মারা গিয়েছিল তার বাবা প্রায় প্রতিদিন রাতে অসম্ভব রকমের আজেবাজে স্বপ্ন দেখা শুরু করেন, এবং ওই বোবা মেয়েটি মৃত লাভলির বাবাকে দেখলেই কিছু বলার চেষ্টা করত। একদিন মধ্যরাতে লাভলির বাবা টয়লেটে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে। লাভলির কবরটা ছিল তাদের ঘর থেকে 25-30 মিটার দূরে। টর্চ লাইট নিয়ে বাহিরে বের হওয়ার পর সে যা দেখতে পেল তা হয়তো তার জীবনে ঘটে যাওয়া সেরা ভয়ানক ঘটনা। টর্চটা মারার পর হয়তো তার অজান্তেই টর্চের আলোটা গিয়ে পড়েছিল ওই কবরের ওপর। সে দেখতে পেল যে কাফনে মোড়ানো একটি লাশ ওই কবরের পাশে পড়ে আছে, এবং তার মেয়ের কবরের ওপরের অংশ ফাঁকা। এই বিভৎস দৃশ্য দেখার পরে তিনি এক চিৎকারে ঘরে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। যেহেতু তার স্ত্রী ঘটনার কিছুই জানেন না, তাই ওই রাতের মতো তাকে মাথায় পানি দিয়ে দুজনে ঘুমিয়ে পড়লেন। ভোর হওয়ার পরে আশেপাশের লোকজন সহ সবাই ঘুম থেকে উঠলে তারাও ওই একই দৃশ্য দেখতে পায়, এবং তারা আরও দেখতে পায় যে মৃত লাভলির কবরে কোনো লাশ নেই। কাফনের কাপড়ের মাথার অংশ খুলে দেখ, তারা দেখতে পায় যে সেটা লাভলিরই লাশ, এবং এতদিন হওয়ার পরেও ওই লাশটিতে তেমন কোনো পচন ধরে। এবং এখানে আরও আশ্চর্যজনক হল, সেদিন থেকেই সেই বোবা মেয়েটিকে আর গ্রামে দেখা যায় না। এটাই ছিল মোহাম্মদ সাজ্জাদুর রহমান রনির পাঠানো ঘটনা। এতক্ষণ আপনারা শুনলেন, জানি না কেমন লেগেছে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাদের SMS করে জানাবেন, যদি খারাপ লাগে তাহলেও আমাদের SMS করে জানাবেন। কি ধরনের ঘটনা আপনারা জানতে চান, কি ধরনের ঘটনা শেয়ার করলে আপনাদের ভালো হয় সেটা জানতে চাইবেন। আসলে এটা আমাদের হাতে কিছু নেই, পুরোপুরি আপনাদের হাতে। আপনারা যে ঘটনা পাঠাবেন সেই ঘটনায় আমরা আপনাদেরকে শোনাবো। যারা পাঠাবেন তাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো। এবং আমি দেখতে পাচ্ছি অনেক SMS এসছে। আমাকে মাজহারুল ইসলাম লালবাগ থেকে লিখেছেন, তিনি নতুন জয়েন করেছেন ভূত FM এ। ওয়েলকাম টু ভূত FM, এবং আশা করছি এখন থেকে রেগুলার আপনাকে পেয়ে যাব। আমাকে অনি আনাম SMS করেছেন, বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি ময়মনসিংহ থেকে, এবং তিনি গত ফ্রাইডেতে হ্যাপি নিউ ইয়ার বলেছেন সবাইকে, বাট আমি সেটা পড়িনি, আই এম রিয়েলি সরি ফর দ্যাট। অ্যান্ড ডেঞ্জার ম্যান চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, ভাইয়া শীত লাগছে, এবং তিনি আমাদের সাথে এই মুহূর্তে আছেন। এরপরেও আখি আমাদেরকে খুলনা থেকে SMS করেছেন, এছাড়া আমাদেরকে SMS করেছেন প্রমি, লিখেছেন ভাইয়া তিনি লেপে নিচে শুয়ে শুয়ে ভূত FM শুনছেন। রনি আমাকে SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM, এবং আমাকে ফাহিম SMS করেছেন যাত্রাবাড়ি থেকে, আর আমাকে তিনি তার আম্মু আর তার বোন সবাই মিলে শুনছেন, এবং অনেক ভালো লাগছে তার কাছে ঘটনাগুলো। শালক শালিকা নিয়ে ভূত FM শুনছেন, হলুদ ময়মনসিংহ লিখেছেন এভাবেই, অন্তর হৃদয় লিখেছেন ফ্রম রাজশাহী, ঝাল ঝাল ভয় করছে, ওকে। মামুন আমাদের লিখেছেন যে তিনি আমাদের সাথে নতুন জয়েন করেছেন। থান্ডার বয় ময়মনসিংহ থেকে SMS করেছেন, দ্য বস গৌরীপুর থেকে, ফেসবুক সৌমিক ময়মনসিংহ থেকে, আওয়াজ চট্টগ্রাম থেকে বাবু আমাদের এসএমএস করেছেন, সোহরাওয়ার্দী হল রাজশাহী ইউনিভার্সিটি থেকে। চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন একজন, নাম লেখেননি, ইমা আমাদের এসএমএস করেছেন। এছাড়াও এসএমএস করেছেন বৃষ্টি অ্যান্ড অনিক, আমাদের এসএমএস করেছেন টার্জন ভূত, এসএমএস করেছেন মিল্টন, এসএমএস করেছেন সেজুতি অ্যান্ড আরেকজনের নাম আমি পড়তে পারছি না, আমাকে সাজিদ এসএমএস করেছেন, সুদীপ্তা আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে আরও একজন, নামটা পড়তে পারছি না, ফ্রিদওয়ান আমাদের এসএমএস করেছেন, এছাড়া আরও অনেকে। সো আমি এসএমএস নিয়ে আবারও ফিরে আসবো, তার আগে যারা অনেক কষ্ট করে আমাদের সাথে এই মুহূর্তে এসে উপস্থিত হচ্ছেন, স্টুডিও পর্যন্ত যারা এসেছেন তাদের সাথে কথা বলবো, এবং তার আগে ছোট্ট একটা ব্রেক, অবশ্যই আমার জন্য না, মাসুমের ইশারায়। ভদ্রলোকের এক কথা একটি ব্রেকের পরে ফিরে এসছে আবারও ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল নিয়ে, আর সেই সাথে আমাদের সাথে আজকে আমাদের গেস্টরা যারা উপস্থিত আছেন তাদের সাথে আমরা এখন কথা বলবো, এবং প্রথমেই আমি কথা বলবো স্যামের সাথে। অ্যান্ড স্যাম, আপনার ফ্রেন্ডের নামটা একটু বলবেন।
পলাশ,
আপনাদের দুজনকে অনেক অনেক থ্যাংকস, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী, রাইট?
ধন্যবাদ রাসেল ভাই, আপনাকেও।
ওকে, সো আপনারা রাজশাহী থেকে এসেছেন, কিভাবে এসেছেন আমাদের একটু জানান শুরুতেই।
ভাই অনেক কষ্ট, সেই 12টার সময় উঠছি বাসে আর 10টার সময় নামছি, তারপরে তো আপনার এখান থেকে হাঁটতে 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 নিচে আবার লিফট বন্ধ।
ওকে, এটা অফ দ্য রেকর্ড বললে ভালো হতো। এনিওয়েজ, আমরা ঘটনায় চলে যাব। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আপনার কাছে কি বেশ কিছু ঘটনা রয়েছে, আপনি থ্যাংকস আরো একবার যে আপনি রাজশাহী থেকে এসেছেন অনেক কষ্ট করে, অনেকটা পথ পাড়ি দিয়ে এবং অনেকটা সময় লেগেছে, মানে প্রায় আপনার জার্নিটা কতক্ষণ ছিল? অলমোস্ট 10 ঘন্টা জার্নি করে এসেছেন, তারপরে আপনি এখন ঠিক আছেন। আমরা ঘটনায় যাই,
প্রথমেই শুরু করছি রাসেল ভাই আমার চাচার কাহিনীটা নিয়ে। আমার চাচা আর্মিতে আছে, সে খুব সাহসী একজন মানুষ, তারপরেও তার কবুতরের খুব শখ। ছোট চাচা যখন মারা যায় তখন আমরা পাবনা থেকে আমাদের কাছে খবর আসে যে আমার চাচা মারা গেছে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের গ্রামের বাসায় চলে আসি, রাজশাহীতে আমার গ্রামের বাসা। তো এসে দেখি আসার পরে 5 মিনিট পরে দেখি মারা গেছেটা আমরা তখনই বুঝতে পারলাম যখন তার নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল।
আচ্ছা,
এর ভিতরে আমরা বুঝতে পারলাম যে তিনি এখন মারা গেছে। আর সেদিনটা খুব খারাপ ছিল, কারণ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, আর ঝিরিঝিরি বৃষ্টি হওয়ার কারণে চারিদিকে মানে কাদার যে আভাসটা এটা পাওয়া ছিল। তো সবার চিন্তা ছিল যে তাড়াতাড়ি মাটি দিয়ে দিতে হবে। যখন সবাই এরকম করে তো কবরটা খুঁড়ে রাখার পরে যেহেতু বৃষ্টি হচ্ছিল তো কবরের ভিতরে পানি জমে যায়, প্রায় আধ হাত মতো পানি জমে যায়। তো ওইভাবে একটা লাশ কবর দেওয়া কখনোই সম্ভব না, তাই গ্রামে সাধারণত করে কলা গাছ কেটে কবরের নিচে যতটুক জায়গা পানি জমে আছে ততটুক জায়গাতে ছোট ছোট করে কলা গাছ কেটে তার উপরে লাশটা দেওয়া হয়েছিল। তো এইভাবে আমরা দাফন কাফন সব সমাপ্ত করে মাটি টাটি দিয়ে সবাই বাসায় যার যার বাসায় শেষে ফিরে গেল। তো আমি সবাই আব্বু সবার সাথে বসে গল্প করছে যে সে কিভাবে মারা গেল। তো সাধারণত সবকিছু করার পরে ঘুমানোর আগে সবাই হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমাতে যায়। তো আমি চিন্তা ভাবনা করছিলাম যে বাসা থেকে বের হয়ে কল, তো একা একা ভয়ে যাইতে পারতেছিলাম না। তো আমার চাচি বললো চলো বাবা আমি আর তুমি যাই। তো কলের দূরত্ব আর হচ্ছে কবরের দূরত্বটা 20 কদম এরকম হবে, আর কলটা যে পজিশনে আছে সে পজিশন থেকে কবরটা একেবারে সরাসরি দেখা যায়।
আচ্ছা,
এই পরিস্থিতিতে আমি যখন কবরের সাইড দিয়ে কলের মানে টিউবওয়েলের কাছে যাই তখন দেখি যে হচ্ছে সাদা কে যেন বসে আছে।
আচ্ছা,
আমি আর ভয়ে তাকাই নাই। তো চাচি দেখতে পাইছে পুরোটা দেখতে পাওয়ার পরে চাচি বলছে যে বাবা চলো তাড়াতাড়ি বাসে চলে যাই। ঠিক আছে, তাড়াতাড়ি বাসে চলে আসলাম। তো বললো যে আমি বললাম যে পানি নিবেন না, তো বললো যে না পরে পানি নিয়ে যাবো। বাসায় আসলাম, আমরা সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে বসে গল্প করছি। এমত অবস্থায় চাচির রুম থেকে একটা বিকট ধরনের আওয়াজ আসে।
আচ্ছা,
বাচ্চারা চিল্লালে যেরকম আওয়াজ হয় এরকম ধরনের আওয়াজ মানে আমাদের কানে আসে। তো আমরা সাধারণত মনে করছি যে চাচাতো ভাইগুলো চিল্লাচিল্লি করছে।
আচ্ছা,
তারপরেও না, কোমশ হয়ে আওয়াজটা বেড়ে যাচ্ছে। যখন আওয়াজটা বাড়তে শুরু করলো তখন আমরা সবাই দৌড় দিয়ে চাচির রুমে গেলাম। চাচির রুমে যেয়ে দেখি যে অগোছালো অবস্থা। তো অগোছালো অবস্থা, চাচি চিল্লাচিল্লি করছে আর খুব কান্নাকাটি করছে, কিন্তু ভয়েসটা যে চাচা মারা গেছে ওই চাচার।
আচ্ছা,
কিছুক্ষণের মধ্যেই
মানে যিনি মারা গেছেন উনি এসেছেন,
উনি আসছে।
আচ্ছা,
ওনার মাধ্যম দিয়ে। তো চাচির সাথে আসার কারণটা এটাই যে চাচির মানে জিন ওঠানামা করতো আগে থেকে।
আচ্ছা,
আর আগে বলে নিই যে আমার দাদা মানে জিন সাধনের যে বিষয়টা থাকে এই জিন সাধনটা করতো।
আচ্ছা,
তো চাচির গায়ে আসছে, চাচি তখন খালি বারবার বলছে যে আমি জায়গা পাচ্ছি না, আমি এই জন্যই আমি উপরে বসে আছি, জায়গা পাচ্ছি না। তুমি কে? আম্মু যে পাশে বসে জিজ্ঞাসা করলো, তুমি কে, তুমি কিভাবে এখানে আসলাম? তো বলছে যে ভাবি তুমি চিনতে পারছো না, আমি হাবি, মানে চাচার নামটা ছিল হাবি।
উনি কি ওনার ভয়েসে কথা বলছে?
ওনার ভয়েসে কথা বলছে এবং মানে উঠানো, গ্রামের যে আঙিনা থাকে আঙিনাতে অনেক লোক ভর্তি, সবাই মানে কোন একটা শো শুনলে যে অবস্থাটা হয় ওইভাবে দেখছে। তো যখন বললো যে তুমি তো মারা গেছো, তুমি আসলা কিভাবে এখানে? তো বললে বলতেছে যে মানুষ মারা গেলে কি আসতে পারে না, আমি কোনো জায়গা পাচ্ছি না, আর যে কবরটা দেওয়া হয়েছে চারিদিক থেকে পানি এসে আমি মানে খাড়াল যেটাকে বাঁশ দিয়ে খাড়ালের সাথে ঠেকে গেছি, এই জন্য আমি উপরে উঠে বসেছিলাম, আর ওরা বাইরে গেছিল, ওদের মাধ্যম দিয়ে আমি ভিতরে আসছি। তো বলছে যে আমি মানে খুব কান্নাকাটি করছে, বলছে যে কেউ আমার জন্য দোয়া করছে না, সবাই খালি কান্নাকাটি করছে।
আচ্ছা,
তো মরা বাড়িতে সাধারণত রান্না বান্না হয় না। তো দাদা পাশের বাসায় খাওয়া দাওয়া করতে গেছে, দাদার ভাইয়ের বাসায়, ওখান থেকে দাদাকে ডেকে নিয়ে আসা হলো। দাদাকে ডেকে সে বিক্ষুব্ধ মানে খুব জোরে চিৎকার করে উঠলো যে তুমি কেন এখানে? মানে চাচা যে মারা গেছে এটা দাদা বুঝতে পারছিল যে উনি ও মারা যাবে, তো এই জন্য দাদার পরে খুব খ্যাপা। তো দাদা বলছে যে ঠিক আছে বাবা, তুমি আমাকে মাফ করে দাও, যা ভুল হয়ে গেছে এটার তো আর মাসুল দিতে পারবো না, তুমি আমাকে মাফ করে দাও। সে তোর কোনো মাফ নাই, তোকে আমি কোনোদিনই মাফ করতে পারবো না, আর তোর ব্যবস্থা করে আমি ছাড়বো, এরকম একটা কথা বলে চাচি চুপচাপ নিস্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে আবার এমন মানে খিটখিট করে হেসে এমন ভাবে আসে যে আপনার চাচির মুখের অবস্থা না দেখলে বোঝা যাবে না সে কেমন ভাবে বলছিল। তো সে বলছে যে তুমি কিভাবে মারা গেলা? সাধারণত মানুষের প্রশ্নই এটা যে তুমি যে তোমার বাবাকে দোষারোপ করছো, তুমি কিভাবে মারা গেলা? তো চাচি ওই চাচা বলছে যে আমি মারা যাইতাম না, আমাকে যদি আমার বাবা একবার কোনো দোয়া পড়ে ফুদিয়ে দিত তাহলে আমি আর মারা যেতাম না। তো সাধারণত সবাই জানে যে কোথা থেকে সাপে কামড়টা দিছিল, তো ওটা সাপ ছিল না, কিন্তু আপনার চাচা গ্রামে সাধারণত টয়লেট থাকে না, আর গ্রামের লোকজন ভোরে বিভিন্ন জায়গায় টয়লেট করে। তো আমাদের ওইখানে একটা ঈদগাহ আছে, ঈদগাহর পাশে ও টয়লেট করতে গেছিল, দুই তিনবার মানে মানা করছে দুই তিন দিনের আগে, তারপরেও সে ওখানে গেছে। ওইখান থেকে যখন আসে ফিরে আসে মানে সেদিনকেও গেছে যে আপনার অন্যরকম একটা জিনিস দেখে যে একটা অনেক সুন্দরী একটা মহিলা গা থেকে সোনা রূপা ঝরছে এরকম। তো উনি ওইখান থেকে ভয়ে দৌড় দিয়ে পালায় চলে আসে।
আচ্ছা,
দৌড় দিয়ে পালায় চলে এসে একটা বাড়ির কোনায় দাঁড়িয়ে আবার উকি দিয়ে তাকে দেখার চেষ্টা করে, দেন উকি দিয়ে দেখার পরেই সে বুঝতে পারে যে আমাকে কেউ ফলো করছে, আর ফলোটা করার কারণেই সে সাথে সাথে সাপরূপ ধারণ করে। সাপরূপ ধারণ করে ও দেখছে যে সাপরূপ ধারণ করছে, তো ওর পায়ে কাদা টাদা ভরে গেছিল, ওর নিচেই ছিল একটা পুকুর, ওই পুকুরের পাড়ে নেমে পা ধুচ্ছে, ওই সাপটা দেখলো যে নামলো পুকুরে এবং ভেসে চলে আসছে ওর দিকে। তো তাড়াতাড়ি সাথে সাথে উঠে পুকুরের পাড়ে উঠলো, উঠার পরে লুকিয়ে গেল, ওই সাপটাও কিন্তু ওর সাথে সাথে পুকুরের পাড়ে উঠে ওকে ছোবল মেরে দেয়, কিন্তু ও তাকিয়ে নিচের দিকে কোনো সাপ দেখতে পায় না, যখন পা ঝাড়া দেয় তখন সাপটা পুকুরের ভিতরে পড়ে এবং যে আওয়াজটা হয় সেই আওয়াজটা পাশের বাসা থেকেও শুনতে পায়। তারপরে মনে করে সবাই যে সাপে কামড় মারছে, সে চলে আসলো। চলে আসার পরে বাসায় চলে আসলো, বাসায় এসে বললো যে আমাকে সাপে কামড় মারছে। সাধারণত সাপে কামড় মারলে সব পাটা বেঁধে দেওয়া হয়, তো পা বেঁধে তখন অন্ধকার ছিল, মানে এখনো আলো হয় নাই, সকাল হয় নাই, পরিপূর্ণ সকাল হয় নাই। সকাল হওয়ার পরে দুই ভাই মিলে আপনার সাপের কবিরাজের কাছে নিয়ে গেছে, তো সাপে ওঝার কাছে নিয়ে গেছে, যারা সাপ বৃষ্টি ঝাড়ে। তারা বিভিন্ন রকম দেখে তারপরে ব্লেড দিয়ে খোঁচায় খুঁচে, না কোনো বিষ নাই তার শরীরে, তো বিষ নাই, বেঁধে ধুয়ে কি করবে, বাঁধনটা খুলে দিয়ে চলে আসলো তারা বাসায়। বাসায় আসার পরেই যে কাহিনীটা ঘটলো, আস্তে আস্তে মানে তার শরীরটা ওটা অবশ হয়ে যাচ্ছে, পুরো শরীর অবশ হয়ে যাচ্ছে, পুরো হাত টাত কোনো কিছুই সে আর নাড়াতে পারছে না। যেই সাপটা তাকে কামড় মারছিল সেটা আসলেই সাপ না, একটা হচ্ছে মানে জিন যার নাম সাপা ডাকলে, সে বলছে যে সাপা ডাকলে তাকে অনেকভাবে সে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু আমার দাদা বুঝতে পারছিল যে তাকে বাঁচানো সম্ভব না, তাকে যদি বাঁচায় তাহলে আমার দাদারই কোনো ক্ষতি হয়ে যাবে, আর সে ওই জন্যই ওকে আর বাঁচাতে যায়নি, মানে ওনার ছেলে। তো দাদা এই নিয়ে মানে পরে অনেক কান্নাকাটি, তো সাপে সাপটা যে সাপা ডাকনিটা ওই ওই জিনটাকে আমার দাদাই নিয়ে আসছিল, নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই, নিয়ে আসার পরে কোনো জায়গা দিতে পারে নাই, কোনো খাবার দিতে পারে না, এর জন্যই তাকে
এই চরম মূল্যটা দিতে হয়েছে,
চরম মূল্যটা দিতে হয়েছে।
ঠিক আছে, আমরা পরবর্তী ঘটনায় যাই। পরবর্তী ঘটনা ছিল যে আমাদের সাথে আরো একজন আছেন, আপনার নামটা একটু বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, আমি রাশেদ। স্পেশালি থ্যাংকস টু রাসেল ভাইয়া,
ইউ মোস্ট ওয়েলকাম।
ওকে, আর আসলে একটু সিক ছিলাম, আমার এখানে আসার বিষয়ে আমাকে যারা ইন্সপায়ার করেছে একটু থ্যাংকস জানাই সবাইকে, মাহফুজা আন্টি, স্বর্ণা, সম্রাট শুভ, লিটন ভাই, ফারুক ভাই, টুটল ভাই, রক, ইমাম, সবাইকে শুভেচ্ছা।
ওকে, সো আপনার শুরু করছেন আপনি আগমজির ঘটনা দিয়ে, রাইট? আপনি আগমজিতে বহুদিন ধরে ছিলেন এবং সেইখানে ছোটবেলা থেকে আপনি অনেক উইয়ার্ড এক্সপিরিয়েন্স হয়েছে আপনার, সো কি ছিল সেই ঘটনাগুলো?
নর্মালি আমার শৈশব, আমার জন্ম শৈশব টোটালি ওটা কেটেছিল আদমজিতে। তো আদমজিতে আমরা ওখানে স্টাফ কোয়ার্টারে থাকতাম, তো এই ঘটনাটা ঘটেছিল ওই সময় আমি ছোট ছিলাম, আমি ক্লাস টুতে পড়তাম ওই সময়, আমার বড় দু ভাই বোন ছিল। তো ঘটনাটা ঘটেছিল আম্মুর সাথে, তো আম্মু এবং আব্বুর সাথে, দুজনের সাথে। আম্মু এবং আব্বুর থেকে আমরা শুনেছি পর্যায়ক্রমিক বিষয়টা, সেটা হলো আমরা যে স্টাফ কোয়ার্টারে থাকতাম ওইখানে জায়গাটা আগে হসপিটাল ছিল।
আচ্ছা,
তো হসপিটাল ছিল, পরবর্তীতে হসপিটাল ক্লিয়ার করে ওখানে স্টাফ কোয়ার্টার করেছে গোডাউনের পিছনে।
আচ্ছা,
তো আমরা যেখানে থাকতাম আমাদের বাসাটার ঠিক সামনে বিশাল একটা আম গাছ ছিল, আর বের হয়ে যাওয়ার জন্য দুটো রাস্তা ছিল, বাম দিকে যে রাস্তাটা সেটা হলো সবাই ইউজ করে, আর ডান দিকে যে রাস্তাটা সেটা জাস্ট শর্টকাট, বাট ওই রাস্তাটা গিয়েছে টোটাল একটা স্ট্রেট লেফটিনে, টয়লেট যেটা ওখানে গিয়েছে ফরএভার। তো একদিন আমার আব্বু আমার দাদার সাথে দেখা করতে গিয়েছিলেন আরিচা, তো আব্বু আম্মুকে বলে গেছে যে ফিরতে লেট হবে, আমাদেরকে নিয়ে যেতে, আম্মু শুয়ে পড়ে। তো ওদিন বিকালে আমরা খেলাধুলা করছিলাম বাসার বাইরে, আম্মু আমাদেরকে তাড়াতাড়ি ডাকলো, ডাকার পরে যে তোমরা বাসে চলে আসো। আমাদের আম গাছের একটু পাশেই আমাদের মোরগ এবং মুরগির যে খোয়ারটা থাকে ওটা ছিল, তো আম্মু খোয়ারটা সবগুলো মোরগ মুরগিকে ঢুকালো, ঢুকিয়ে আম্মু ওটা লক করে দিল নিজের হাতে, আমাদেরকে ভিতরে ঢুকালো। ভিতরে ঢুকানোর পর আমাদেরকে বললো তোমরা যাও, আমরা ভিতরে চলে আসলাম, আম্মু বের হয়ে গেছে, রুম থেকে বের হয়ে গেছে। তো পরবর্তীতে এটা আমরা আম্মুর কাছে শুনলাম, সেটা হলো আম্মুর গেটটা লক করে দেখলো যে আম গাছ থেকে শিগাও অথবা এই টাইপের কোনো কিছু একটা পড়েছে, আম্মু স্পষ্টটা দেখলো। দেখার পরে আম্মুর কাছে এটা মনে হলো যে এটা অস্বাভাবিক বড়, তো এটা আস্তে আস্তে গেল। তখন আম্মু প্রথমে ভাবলো যে এটা নর্মাল ঘটনা, হয়তো এই আসছে মোরগ মুরগি কিছু খাওয়ার জন্য, ওটা আস্তে আস্তে করে খোয়ারের সামনে গেল। তখনই আম্মু একটা খুব অদ্ভুত একটা বিষয় দেখলো, সেটা হলো দরজাটা অটোমেটিক খুলে গেছে খোয়ারের, আম্মু চুপ করে আছে, খুলে যাওয়ার সাথে সাথে মোরগ মুরগি সবগুলো এক একটা করে ডাকাডাকি করে ওরা বের হয়ে যাচ্ছে, বের হয়ে কোনটা উড়ে যাচ্ছে, কোনটা পাশে দৌড়ে চলে যাচ্ছে। বাট সবচেয়ে অদ্ভুত যেটা, আম্মা ভাবলো হয়তো ও ধরে একটাকে নিয়ে চলে যাবে, ও কিচ্ছু করতেছে না, ও চুপচাপ দাঁড়িয়ে আছে খোয়ারের সামনে, আর সবগুলো মোরগ মুরগি বের হয়ে যাচ্ছে। এটা দেখে আম্মু ভয় পেলো এবং আম্মুর কাছে এটা অস্বাভাবিক ঘটনা মনে হলো, আম্মু ব্যাক করে রুমে চলে আসলো। তো রুমে চলে আসার পরে এসে আমার টিএনটি থেকে আমার খালুকে ফোন দিল, খালু আবার আদমজিতে জব করত, খালুকে বললো যে রুমে আসো, বাসায় আসো। খালু বললো ঠিক আছে আমি পরে আসবো। তো আম্মু আমাদের সবাইকে নিয়ে শুয়ে আছে, দেন আব্বু আসতেছিল, ব্যাক করতেছিল। তো আব্বু আর ঘুরে যায়নি, শর্টকাট যে রাস্তাটা সেটাই আব্বু ইউজ করতেছে। তো আব্বু নর্মালি রাতের বেলা ওখান দিয়ে আসতেছে, ড্রেন পাশে ছিল, আব্বু সিগারেট খেতে খেতে আসতেছিল। তো সিগারেট খেতে খেতে যখন আসতেছিল, তো ওখান দিয়ে একটা ঘটনা আছে যে এখানে অনেক সময় অনেকে চলাফেরা করে, ওই জন্য ওখানে সিগারেট কিংবা ওখানে কেউ প্রস্রাব করতে বসতো না। তো আব্বু ওটা মাথায় ছিল না। তো আব্বু হঠাৎ করে শুনতেছে যে লাঠির ঠুক 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 আওয়াজ যেগুলো শুনতেছে। একটু পরে আব্বু দেখলো যে আব্বু সামনে দিয়ে একজন বৃদ্ধ টাইপের লোক, পাঞ্জাবি পরা, কোট টাইপের পরা, এই ধরনের উনি হেঁটে আসতেছে। তো আব্বু করলো কি, সিগারেট টানতেছে, ওনাকে পাশ কাটিয়ে আব্বু চলে যাচ্ছে। একটু সামনে যখন গেল তখন উনি ডাক দিল আব্বুকে, ডাক দিয়ে বললো যে
নাম ধরে ডেকেছে।
হ্যাঁ, নাম ধরে ডাকলো, ডেকে আব্বুকে বললো যে তুমি জানো না আমার সামনে সিগারেট খাওয়া যায় না, আর তুমি আমাকে সালাম দাওনি কেন। তখন আব্বু ভাবলো কি স্টপ করাটার অন্য কেউ, কারো হয়তো মুরব্বী টাইপের কোনো আত্মীয় আসে। আব্বু রেসপেক্ট করে ওনাকে সিগারেটটা ফেলে দিল এবং ওনাকে বললো যে আমার ভুল হয়ে গেছে। এটা বলে আব্বু আর একটু সামনে আগালো। সামনে আগানোর পর আব্বু কি যেন মনে করে আব্বু পিছনে তাকালো,
সাথে সাথে
পিছনে তাকিয়ে আব্বু দেখলো যেটা উনি নেই।
ওকে,
উনি নেই এটা যখনই দেখলো আব্বু, তখন আব্বু বুঝে গেছে, তখন আগের কথাগুলো মনে পড়ে গেছে যে হ্যাঁ এখানে তো প্রবলেম আছে। তখন আব্বু করলো কি, সাথে সাথে আর একটা সিগারেট ধরিয়ে ফেললো, সিগারেট ধরিয়ে খুব দ্রুত বাসে আসলো। এসে দরজা নক টক করে আম্মুকে উঠালো, শুয়ে রুমে ঢুকে আব্বু ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া কোনো কিছু করেনি, আম্মুকে বললো না খাবো না, শুয়ে পড়লো আব্বু, আম্মু আর কিছু বলেনি। আম্মু এক পাশে শুইলো, আব্বু একদম আমাদের, আমরা মাঝখানে ছিলাম, আর এক পাশে শুলো। তো অনেকটা সময় গেল, সময় যাওয়ার পর হঠাৎ করে আম্মু গঙ্গানের আওয়াজ শুনতেছে, আব্বু অনেক মানে বাজে ভাবে গঙ্গাচ্ছে। তো যখন গঙ্গাচ্ছে তখন আম্মু পাশ থেকে ধাক্কা দিচ্ছে, বাট আব্বুর কোনো ইয়ার হচ্ছে না, বেড়ে যাচ্ছে সাউন্ডটা। তখনই আম্মু ওনার পাশে যে ব্যাডলাইটের ইয়ারটা ছিল, সুইচটা ছিল, আম্মু ওটা জ্বালালো। এখন আম্মু যখন জ্বালাচ্ছে তখন কিন্তু আম্মু তাকিয়েছিল আব্বুর দিকে। আম্মু জ্বালালো, জ্বালিয়ে দেখলো ঠিক আম্মু যেটা আমাদেরকে বলেছিল, ম্যাক্সিমাম 1 ইয়ার্সের হবে, ম্যাক্সিমাম 1 বছরের একটা বাচ্চা ছেলে, কালো কুচকুচে, আব্বুর ঠিক বুকের উপরে বসে আব্বুর গলায় দুহাত দিয়ে চেপে ধরে আছে।
আচ্ছা,
দুহাত দিয়ে চেপে ধরে আছে। এটা যখন আম্মু দেখলো, আম্মু আর কোনো কথা বলার কোনো মানে শক্তি পাচ্ছে না, আম্মু জাস্ট তাকিয়ে আছে। ও আম্মুর দিকে বাবা তাকালো, ডান দিকে ফিরে তাকালো, ডান দিকে ফিরে তাকানোর পর আম্মুর চোখ টোক দেখে আম্মু একদম হতবাক। ও সাথে সাথে আব্বুর বুক থেকে, যে বয়সে বাচ্চারা হামাগুড়িও দিতে পারে না, ও আব্বুর বুক থেকে একটা লাফ দিল মশারির একদম লাস্ট প্রান্তে, যেটা খাটের প্রান্তে, সেখানে গেল, ওখান থেকে আরেকটা লাফে জানালা দিয়ে, বাট জানালা বন্ধ করা ছিল, ভ্যানিশ, টোটাল ভ্যানিশ। তখন আম্মু তাকালো, আব্বুর গলায় নখ বসে গেছে। তখনই আব্বুকে ধাক্কা দিল, ধাক্কা দিয়ে উঠালো, আব্বু উঠলো। তো উঠানোর পর আব্বুকে একটু পানি খাওয়ালো, বাট ঘটনাটা আম্মু আব্বুর সাথে শেয়ার করেনি। পরের দিন সকালবেলা আম্মু যা দেখেছে তা আব্বুকে বললো, ইভেন আব্বুর সাথে যা যা হয়েছে আম্মু যেটা দেখলো সেটাও আব্বুকে বললো। সকালবেলায় আমাদের ওখানে একজন মাঝুর টাইপের লোক থাকতো, উনি একটু ফরেস্ট গার্ড ছিল, ওনাকে আনলো, এনে কিছু দোয়া টুট করে দিল। তখন ওই মাঝুর টাইপের লোকটা আমাকে দেখে বলেছিল, আপনার একমাত্র ছেলে তো, ও শনিবার এবং মঙ্গলবারটা ওকে একটু কেয়ারফুলি রাখবেন, আদারওয়াইজ এই ডেগুলোতে ও কোনো প্রবলেম হতে পারে।
সমস্যাটা কেন হয়েছিল এটা কি বলেছে নাকি?
নরমালি উনি যখন সমস্যাটার কথা বলেছে, সমস্যাটার কথা ওই হুজুর যেটা বলল যে নাম্বার ওয়ান প্রবলেম ছিল গাছ থেকে যেটা নেমেছে, এটা অদ্ভুত টাইপের একটা বিষয়, এটার কাছে ওনার কাছে কোনো ব্যাখ্যা নেই, বাট এমন হতে পারে অন্য কিছু। বাট আব্বুর সাথে যেটা ঘটেছিল সেটা উনি বলল, যেই ভদ্রলোকের সাথে আব্বুর সাথে দেখা হলো, উনি যেহেতু সিগারেট খাওয়া পছন্দ করে না, সালাম দেয়নি, আব্বু ওনাকে ক্রস করতেছিল সিগারেট খেতে খেতে, এতে উনি রাগান্বিত হয়েছে, রাগান্বিত হয়ে উনি ওই বাচ্চা রূপে এসে।
না না, কারণটা আপনি আমাকে বলেছেন, এখন ঠিক মনে করতে পারছেন না হয়তো, যে কারণটা ছিল এরকম যে ওইখানে সম্ভবত একটা হসপিটাল ছিল।
রাইট রাইট, এটা তো ফার্স্টেই বলেছি, ওখানে হসপিটাল ছিল। আর স্বাভাবিকভাবে তো এটা বুঝে যায়, হসপিটাল যখন থাকে হসপিটালে অনেক ধরনের বিষয় হয়, ছোট বাচ্চা, অনেক নবজাতক মারা যায়, অনেকে ওখানে আপনার সিজার করে ইয়া করে ফেলে, অনেক বাচ্চারা যারা দুনিয়াতে আসবে তাদেরকে দুনিয়াতে আসার সুযোগ দেওয়া হয় না, তাদেরকে এর আগে ইয়া করে ফেলে, আপনার অপারেশন করে ফেলে,
এরকম অনেক ধরনের ঘটনা।
হ্যাঁ, অনেক ধরনের ঘটনা।
ওই দিনই আপনার আর কোনো কিছু হয়েছিল?
হ্যাঁ, ওই দিনই যেটা হয়েছিল, আমাকে সকালেই বলেছিল হুজুর, বলেছিল যে ওকে একটু দেখে শুনে রাখেন, দেন দুপুরের আগেই, দুপুরের দিকেই হবে, সিনিয়র যারা ভাই ছিল ওনারা খেলতে যাচ্ছে, ফুটবল নিয়ে যাচ্ছে, আর হাউডুডু খেলবে নদীর পাড়ে, শীতলক্ষ্যা নদীর পাড়ে। তো আমাকে সবাই আদর করতে বললো চলো, আমি চলে গেছি, আমু তো আর সবসময় দেখে রাখবে না। তো চলে গেলাম, ওনারা খেলাধুলা করতেছিল, আমি পাশে দাঁড়িয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে। আর পরবর্তীতে আমি নিজেকে আবিষ্কার করলাম পানির মধ্যে, আমি একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, একবার ডুবতেছি, একবার উপরে উঠতেছি, এমন ঝাপসা সব দেখা যাচ্ছে। তো নর্মালি যারা শীতলক্ষ্যা নদীতে পাড়ে গিয়েছে, তারা পাড় থেকে জেটিটা অনেক দূরে, জেটিটা হলো যেখানে মাল খালাস করে,
রাইট?
তো আমি প্রায় জেটির কাছে চলে গেছি, অনেক দূর পাড় থেকে জেটি, অনেক দূর জেটির প্রায় কাছে চলে গেছি। পরবর্তীতে এরা আমাকে কিভাবে উঠালো, কিভাবে জানলো আমি কোনো কিছুই জানি না। বাট আশ্চর্যের বিষয় হলো যেটা, যখন আমাকে উঠালো বাসায় নিয়ে গেল, আমি এক ফোঁটা পরিমাণ পানি খাইনি।
ওকে ফাইন, তো আমরা যে ঘটনাটা শুনছিলাম সেই ঘটনাটার সবচাইতে বেস্ট পার্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমি রাতের বেলায় আপনি যখন ঘুম থেকে উঠবেন এবং আপনার যদি হঠাৎ করে ঘুম ভাঙে এবং আপনি যদি এরকম একটা অদ্ভুত দৃশ্য দেখেন যে কোনো একটা বাচ্চা যে কিনা একদম কুচকুচে কালো এবং মনে হয় মানুষের মতো, মানুষের গায়ের রঙের মতো কালো না, সেটা মশারি না তুলে মশারি ভেদ করে চলে যেতে পারে, বন্ধ জানালা ভেদ করে চলে যেতে পারে। আমি জানি না আমাদের কাছে যে ঘটনাটা এরপরে শুনবো সেটাও একটা ওই যে বামন রিলেটেড ঘটনা, তো এরকম কিছু হতে পারে কিন্তু, সো সে ধরনের ঘটনা হতেই পারে। আরো একবার জানাই যে শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে, ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। কিছু এস এম এস পড়ে ফেলে আমাকে লিখেছেন হাসিন, ঢাকা চট্টগ্রাম রোডে ড্রাইভ করছেন তিনি এবং তিনি ঢাকায় ব্যাক করছেন এবং তিনি বলছেন যে আজকে তার খুব আওসাম লাগছে এই শোটা শুনতে, তিনি শুনছেন অনেকদিন পর, তিনি ভয় পাচ্ছেন। ওকে সো থ্যাংকস ফর বিইং উইথ আস। ডিভিডি ফ্রম ওয়ারি, তিনি লিখেছেন রাসেল ব্রো সবার এস এম এস পড়ো কিন্তু আমার এস এম এস পড়ো না, আমি এখন আপনার এস এম এস পড়ছি, সো আমি পড়ি না এই কথাটা কিন্তু একদম ঠিক না, বলতে পারেন যে সুযোগ পাই না। সৌরভ আমাকে লিখেছেন, আমি সৌরভ আমাকে লিখেছেন আমার ভাই সাজিদকে নিয়ে শুনছি, তার এইজ হচ্ছে 6। ওকে সো সাজিদ অনেক সাহসী বুঝতে পারছি। ইমন কাফরুল থেকে লিখেছেন ভাইয়া চরম কাহিনী। ডক্টর ফারজানা গ্রিন রোড থেকে লিখেছেন যে আই জাস্ট ইগারলি ওয়েট এভরি ফ্রাইডে ফর ভূত এফ এম। থ্যাংক ইউ আমাদের সাথে এতদিন পর্যন্ত থাকার জন্য এবং প্রতি ফ্রাইডেতে অনেক মনে করে আমাদেরকে শোনার জন্য। আফ্রিদা আমাদের লিখেছেন খুলনা থেকে যে শীতের কালো রাতে, শীতের কালো রাত, ও মাই গড, শীতের কালো রাতে একলা বসে শুনছি ভূত এফ এম। ওকে আমাকে সিলভিয়া লিখেছেন দিস ইজ মাই ফার্স্ট এস এম এস, আমি আপনার প্রথম এস এম এস টি পড়ে ফেলেছি, আই এম সো লাকি, আমাকে আপনি মানে আর কখনোই ব্লেম করতে পারবেন না। রিমিক্স ঘোষ আমাকে লিখেছেন, রিমিক আচ্ছা তারপরে রিফাত তার নাম, খুলনা থেকে লিখেছেন যে তিনি ভূত এফ এম শুনছেন। ডানা আজিমপুর থেকে লিখেছেন ঠান্ডা ঠান্ডা শীতে গরম গরম কাহিনী খুব ভালো লাগছে, ভয় এবং ঠান্ডায় কাঁপছি তবু ভূত এফ এম শুনছি, লিখেছেন রোজি আখি মিলি হেতেম খা রাজশাহী থেকে। আনোয়ার মাইমন সিং থেকে লিখেছেন যে আচ্ছা হাউ আর ইউ, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো দলে। ডিকশনারি সাব্বির এফ বি এম কলেজ বরিশাল থেকে লিখেছেন এবং তিনি বলেছেন যে কতগুলো এস এম এস দিলে তুমি পড়বা, আপনাকে তার আগে প্রশ্ন করি যে কতগুলো এস এম এস আপনি পর্যন্ত দিয়েছেন। রাজ আমাদের লিখেছেন ফ্রম বসুন্ধরা, হাই রাসেল আমি 7 বছর বয়স তার এবং তিনি বলছেন যে তিনি এখন শুনছেন অনেক সাহসী বুঝতে পারছি। এনিওয়েজ যারা এস এম এস করছেন এবং এস এম এস করতে চাচ্ছেন, যারা এস এম এস করে ফেলেছেন তাদেরকে অনেক অনেক থ্যাংকস এস এম এস করার জন্য, যারা এস এম এস করতে চাচ্ছেন তাদেরকে নিয়মটা আরো একবার জানিয়ে দিই, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে টাইপ করুন এস আই ও ইউটি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। ছোট একটা ব্রেকের পরে আবারও ফিরে আসছি ঘটনায়, সে পর্যন্ত সঙ্গেই থাকুন, স্টে ইন রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। আমার কালেকশনে 200 কয়েন আছে
আর আমার আছে 1200 স্ট্যাম্প সব।
সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল এবং এতক্ষণ ধরে আমরা বিভিন্ন ঘটনাগুলো শুনছিলাম। আচ্ছা ছোট ব্রেক নিয়েছিলাম, ব্রেকের পরে আবারও ফিরে এসেছি। যারা এস এম এস করতে চান তারা এস এম এস করুন, লিখে ফেলুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমি দেখতে পাচ্ছি অনেকে আমাকে এস এম এস করছেন। সুমাইয়া বরিশাল থেকে এস এম এস করেছেন এবং তিনি অনেক এস এম এস পাঠান তারপরে পড়া হয় না এরকম একটা অভিযোগ করেছেন। আমি আই এম রিয়েলি সরি বিথি লিখেছেন, আমাদেরকে এস এম এস করেছেন এবং বলেছেন যে তিনি ভূত এফ এম কখনোই মিস করেননি কিন্তু তার এস এম এস পড়া হয় না। আমি এস এম এসটা পড়ে ফেললাম এই মুহূর্তে অ্যান্ড আমি সরি যে আপনি এস এম এস পড়তে পারেন। লাভার বয় তিশাত আমাদের এস এম এস করেছেন, এছাড়া আমাদের এস এম এস করেছেন মাথা নষ্ট ভূত মায়মন সিং থেকে, আমাদের এস এম এস করেছেন এস আই ইকবাল ফ্রম নরসিংদী, আমাদের এছাড়াও এস এম এস করেছেন মোহাম্মদ গদ্দাফি রাজশাহী থেকে, এছাড়াও মিজান কক্সবাজার থেকে এস এম এস করেছেন, আমাদের এস এম এস করেছেন রাহাত, এছাড়াও আমাদের এস এম এস করেছেন রবিউল, মাহের, সুজা, দারা, জাহিদ, অন্তর বরিশাল থেকে, আশিক, রাব্বি আমাদের এস এম এস করেছেন, তুহিন এস এম এস করেছেন নয়া পল্টন থেকে, এছাড়াও আমাদের এস এম এস করেছেন দেখতে পাচ্ছি অমৃতা, সুজিত, এছাড়াও আমাদের এস এম এস করেছেন সবুজ ড্যামরা থেকে। সো যারা এস এম এস করতে চান এখনো এবং যারা এস এম এস করতে পারছেন না বা নিয়মটি জানেন না তাদেরকে আরও একবার নিয়মটি বলে দিই, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে আমাদের এস এম এস পাঠাতে পারেন। লিখে ফেলুন SHYUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাব পলাশের কাছে অ্যান্ড পলাশ আরও একবার থ্যাংকস, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম রাজশাহী অ্যান্ড আমি আসলে অনেক থ্যাঙ্কফুল আপনার প্রতি। আশা করছি যে আপনার ঘটনাটা অনেক ভালো একটা ঘটনা, আপনি আমাদের সবাইকে উপহার দিবেন। সো পলাশ অনেক কষ্ট করে এসেছেন।
জি ভাইয়া,
ওকে,
সো ধন্যবাদ রাসেল ভাই, আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছোট করবো না।
আচ্ছা,
আপনাকে বলার জন্য অনেক কিছু আছে, তো আমি আমার সেগুলো না বলে আমি আমার গল্পে যাই। আর রাজশাহী থেকে আসার জন্য যারা আমাকে অনেক উৎসাহ করছে আমি তাদের নাম না বললেই না, তো আমি এখন একটু তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই তাদের নাম বলে। সেজান, তুমি আমাকে শুনছো, জন ভাই আমার ছোট ভাই মাসুম, সে আমাকে অনেক উৎসাহ দিছে এখানে আসার জন্যে। আর আরো অনেকে আছে যাদের নাম বুঝি না, আমি ঘটনায় চলে যাচ্ছি।
ওকে
রাসেল ভাই, আমি এখন যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এক ফ্রেন্ডের আব্বুর ঘটনা, সেটা হচ্ছে রাজশাহী নহটার কোন একটি গ্রামের ঘটনা। রাজশাহী থেকে যারা শুনছো তারা অবশ্যই বুঝতে পারছো জায়গাটা কোনটা, তো আমি ঘটনায় চলে যাচ্ছি। কোন এক কারণে আমার ফ্রেন্ডের আব্বু তার এক ফ্রেন্ডের বাসা যায় যেটা ছিল কয়েকটা গ্রাম পরেই, তো তিনি তার পার্সোনাল কাজগুলো শেষ করতে করতে মোটামুটি রাত 12টা 1টা বেজে যায়, দেন তিনি ডিসিশন নেন বাসায় ফিরবে। তো যেহেতু 2-1টা গ্রাম পরেই তার বাসাটা ছিল, তিনি স্বাভাবিক অন্যান্য দিনের মতো আজকে সে একা একাই রওনা দিচ্ছে, তার সঙ্গে ছিল একটা সাইকেল। আর রাসেল ভাই বলে রাখি যে ওই গ্রামে তার গ্রামে যাওয়ার জন্য যে পথ আছে সে পথে একটা মোড় ছিল, সেখানে ছিল একটা বকুল ফুল গাছ, যেটি কিনা এলাকার লোকজন বলেন যে অনেক কিছু এখানে হয়, মাঝে মধ্যেই অনেকে অনেক কিছু দেখেন। তো তিনি যাচ্ছিলেন আর সেই ব্যাপারটা নিজে ভেতরেও ভাবছিলেন, তার ভেতরে একটা ফিলিংস তৈরি হচ্ছিল যে আমি তো ওই পথটা ধরেই যাব, সেখানে কিছু হয় কিনা। তো এইভাবে ভাবতে ভাবতে তিনি যখন ওই গাছের নিচে গেলেন, বকুল ফুলের গাছের নিচে, হঠাৎ করে
একটু কাছ থেকে কথা বলতে হবে,
ধন্যবাদ রাসেল ভাই, হঠাৎ করে তার সামনে এবং পিছে দুইটা বকুল ফুলের অনেক বড় ডাল ভেঙে পড়ল। তিনি যথারীতি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন এবং তার হাতের সাইকেলটা ভয়ে ফেলে দিলেন। তো বেশ কিছুক্ষণ পরে তিনি দেখলেন যে উনি ভাবতে থাকলেন যে হঠাৎ করে কেন আমার সামনে এবং পিছে দুইটা ডাল ভেঙে পড়ল। কিছুক্ষণ পরে উনি লক্ষ্য করল যে এই বকুল ফুলের গাছ থেকে ডালগুলো ভেঙে পড়ল, সেই বকুল ফুলের গাছ বেয়ে অনেকগুলো ছোট বামুন মানুষ, যেটা রেডিও ফুর্তিতে অনেকবার অনেকেই বলেছে
এবং এর আগেও আমরা যেখান থেকে শুনেছি তার মধ্যে মানে অলমোস্ট রাজশাহী রহনপুর থেকে এসেছিলেন একজন, তিনি ওই এলাকারই ঘটনা বলেছিলেন। তারপর কি হলো?
তারপরে উনি দেখলেন যে 15-20টা বামুন গাছ বেয়ে যে ডালগুলো ভেঙে পড়েছে সেগুলোর উপরে লাফালাফি করলো, কেউ কাঁদতেছে, কেউ হাসতেছে, কেউ বিচ্ছিরি ধরনের শব্দ করতেছে এবং আমার ফ্রেন্ড ওই আব্বুকে ভয় দেখানোর চেষ্টা করতেছে। তিনি যথারীতি ভয় পাচ্ছেন এবং তার পুরো শরীর কাঁপতেছিল এবং পুরো শরীর ঘামতেছিল। তো এভাবে মোটামুটি ঘন্টাখানেক পার হয়ে যায়। কিছুক্ষণ পরে দেখে যে বকুল ফুলের গাছ বেয়ে মেয়েদের চুলের মতো অনেক চুল তাকে সার্কেল করে ঘিরে ফেলল।
আচ্ছা,
এবং সেটা পেয়ে দেখে তো তিনি আরো রীতিমতো ভয় পেতে থাকলেন। একসময় সেই চুল বেয়ে আরো অনেক পরিমাণে প্রায় 150 ছোট বামন আকৃতির সেই বাচ্চাগুলো নামতে থাকলো। তারাও সেম একইভাবে বিভিন্ন রকম বিচ্ছি শব্দ এবং কান্না, কেউ হাসে, ভয় দেখানোর চেষ্টা করে। এভাবে একটা ঘন্টা, দুই ঘন্টা, তিন ঘন্টা পরে প্রায় অনেকটা সময় পেরিয়ে যায়। একসময় উনি ভাবতে থাকেন যে ওনার জানা মতে যেটা ছিল যে জিন বলেন বা এই ধরনের কিছু বলেন, আগুন কিংবা লোহা, সিগারেট, এগুলোকে অনেক ভয় পায়। বিশেষ করে আগুনটাই আমরা বেশি জানি সবাই, মনে হয় এটা সবাই জানে। তো ওনার পকেটে ছিল ম্যাচ এবং হচ্ছে সিগারেট। তো উনি সাথে সাথে বুদ্ধি করে একটা সিগারেট জ্বালালেন। আর ঠিক সিগারেট জ্বালায় উনি মনে মনে ভাবলেন যে এই যে আমি সিগারেট জ্বালাইলাম, আমি এখন চোখ বন্ধ করব, আমার সামনে যা কিছু হয়ে যাক না কেন আমি কিছু দেখব না। তো উনি সঙ্গে সঙ্গে সিগারেটটা জ্বালান এবং সিগারেট টানতে থাকেন এবং চোখ বন্ধ করে ফেলেন। ঠিক কিছুক্ষণ পরেই তার গানে ফজরের আজান আসে এবং তিনি সাহস করে চোখ খুলেন। এই জন্যে যে আমরা জানি যে ফজরের আগ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত ব্যাপার তাদের পাওয়ার কাটাইতে পারে দেন। তারপরে ফজরের পরে সময়টা হয়ে যায় আমাদের মানুষের জন্য। তো উনি সাহস করে চোখ খুলেন এবং দেখেন যে সামনে কিছুই নাই এবং ডালগুলো উধাও হয়ে গেছে এবং সবকিছু ভ্যানিশ, এবং উনি কোনো কিছু শুনতেও পাচ্ছেন না। এভাবে তিনি বাসায় ফিরে যান। রাসেল ভাই, এখানে বলে রাখি যেহেতু ওই গাছটা আসলেই খারাপ ছিল এবং গ্রামে এইভাবে দুদিন পর পরেই একজন এক এক কিছু দেখত এবং ঘটত, তো গ্রামের লোকজন যখন ওই গাছের মালিক যিনি ছিলেন ওনাকে এভাবে বলতে থাকেন, তো উনি একসময় ডিসিশন নেন যে গাছটা কেটে ফেলবেন। সো দ্যাট উনি গাছটা কেটে ফেলেন এবং গাছটা যখন কাটেন, যারা কেটেছিলেন গাছটা, গাছটা কাটার দায়িত্বে যারা ছিলেন, কিছুদিন পরে দেখা গেছে যে তাদের এক একজনের এক এক রকম প্রবলেম হয়েছে। যেমন কারো হাতের সমস্যা হয়েছে, কারো পায়ের, কারো টোটাল বডিতে এমন কিছু একটা রোগ দিছে যে সে আর কোনো রকম কাজ করতে পারে না। আর সবচেয়ে মজার ঘটনাটা বলি রাসেল ভাই আপনাকে, সেটা হচ্ছে যে গাছের মালিক যিনি ছিলেন উনি যেহেতু কাটার পারমিশনটা নিছিলেন, তিনি এমন একটা রোগে আক্রান্ত হন যে কিছুদিন পরে তিনি মৃত্যুবরণ করেন। তো রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা।
ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য। এবং যারা, আমি দেখতে পাচ্ছি অনেকে SMS পাঠাচ্ছেন আমাদেরকে, আমাকে SMS পাঠিয়েছেন তুহিন এবং বলেছেন যে ভাইয়া সিলেট থেকে তিনি SMS করেছেন এবং তার ঘটনাগুলো ভালো লাগছে। এছাড়াও আমাকে SMS করেছেন অবনী মিরপুর থেকে, লিখেছেন যে ওয়ান্স আপন এ টাইম আই ওয়াজ ইন দ্য ওয়ে টু মাই স্কুল ওয়্যার আই স রোড অ্যাক্সিডেন্ট, এবং তিনি বলছেন যে সেখানে একটা বাচ্চাকে তিনি মারা যেতে দেখেন চোখের সামনে। লাস্ট নাইট বলে আর কিছু আসেনি SMS টি, আমার যেটা মনে হয় যে আপনি মনে হয় সেই চিঠিটিকে কোনোভাবে দেখেছেন। সো আমি বলতে পারি যে ভূত FM এর রেট radio50.fm অ্যাড্রেসে আপনি আপনার ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতে পারেন, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। গ্লোরি সেগুন বাগিচা থেকে লিখেছেন যে ব্রো, আমি ভূত FM কোনোদিন মিস করি না ইনশাল্লাহ, বাট আমার SMS পড়া হয় না কেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোশ্চেনের উত্তর আমার কাছে নেই। আই এম রিয়েলি সরি যে আপনার SMS পড়া হয় না। সোহেল সিলেট থেকে SMS করেছেন, ফার্স্ট SMS পড়লাম, প্লিজ প্লিজ পড়ুন। রাইন আমার ভূতের গলি থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ভূত সমাজের একজন সদস্য। ওকে ফাইন, আমরা খুবই গ্রেটফুল আপনাকে পেয়ে। নাসির আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন প্রত্যয় এবং তিনি বলেছেন যে তিনি ইন্ডিয়াতে থাকেন এবং তিনি বাংলাদেশে এক মাসের জন্য, তিনি বলছেন যে এক মাসের জন্য তিনি বাংলাদেশে, এবং তিনি লিখেছেন যে তিনি আমাদের এই শোটা 4 episode শুনেছেন এবং তার অনেক স্টোরি আছে যেগুলো তিনি শেয়ার করতে চান আমাদের ইমেইলের মাধ্যমে। আপনি পৃথিবীর যেখানে থাকেন না কেন সেখান থেকে আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনার ঘটনা। আরো একবার জানিয়ে দিচ্ছি, ভূত FM এর রেট radio50.fm। জেরি এন্ড জুলিয়েট ফার্মগেট থেকে SMS করেছেন, উই ডোন্ট মিস ভূত FM, উই লাইক টুডেজ লাভলি এপিসোড, থ্যাংক ইউ আপনাদের সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। মালা SMS করেছেন, তিনি একজন স্কুল শিক্ষক এবং তিনি বলছেন যে ভেরি সুন আই উইল শেয়ার, আচ্ছা তার হচ্ছে ডিফারেন্ট টাইপের ইন্টারেস্টিং সব ঘটনা আছে সেগুলো আমাদের শেয়ার করতে চান, সেটা লিখে পাঠিয়েছেন আর কি। আমি আশা করবো যে আপনি খুব দ্রুত সেগুলো আমাদের পাঠিয়ে দেবেন এবং আশা করবো যে কোনো একটা দিন আপনি হয়তো আমাদের সাথে স্টুডিওতে বসে সরাসরি আপনার ঘটনাগুলো শেয়ার করবেন সবার সাথে। আশিক আমাদের এস এম এস করেছেন, আজকের এপিসোড শুনে ভয় লাগছে না তার কাছে। আচ্ছা, আমার কাছে মনে হয় যে নেক্সট যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো ট্রাই করতে পারেন। ঠান্ডা ভূত আমাদের এস এম এস করেছেন সিলেট থেকে। এছাড়াও আমাদের সবুজ এস এম এস করেছেন আমাদেরকে নাজমুস সাকিব রাজশাহী থেকে। সুমন আমাদের এস এম এস করেছেন, আরো অনেকে এস এম এস করেছেন। আমি তার আগে আরো একটা ঘটনায় যাব এবং সেই ঘটনাটা আমি শোনাবো, যে ঘটনাটি আমাদের পাঠিয়েছেন আমাদেরই কোনো একজন লিসনার, যিনি আজকে ভূত এফ এম এ উপস্থিত থাকতে পারেননি। দিনটি ছিল রবিবার, 11/12/2011 2:35। আমি লাঞ্চ করেছিলাম আর টিভি দেখছিলাম। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। ইদানিং খাওয়ার সময় ফোনটা খুব বেশি বেজে ওঠে। বিরক্ত হয়েই ফোনটা রিসিভ করলাম। হ্যালো, ওপাশ থেকে খুব পরিচিত একটা কণ্ঠ আমায় বলল, কি করিস? আমি বললাম লাঞ্চ। ওকে, লাঞ্চ শেষ হলে ফোনটা ব্যাক করিস। এই বলেই লাইনটা কেটে গেল। উনি ছিলেন আমার চাচাতো ভাই, যার কিনা এখন কলকাতায় থাকার কথা, এবং কলকাতা বুঝতেই পারছেন ইন্ডিয়া, এবং কজ ওনার হার্টের একটা প্রবলেম ছিল। ট্রিটমেন্টের জন্য ওনার যমজ দুই ছেলে ছিল, যারা এবার ক্লাস 7-8 উঠল, 7-8 উঠল, এবং ভাইয়ার মানে বিয়ে হয়েছিল। এটা ছিল হচ্ছে লাভ ম্যারেজ, এবং সবাই খুব ভয় পেতাম ওনাকে। উনি ছিলেন একজন অ্যাডভোকেট। ছোটবেলায় একদিন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, ভাইয়া প্রধানমন্ত্রী বড় নাকি রাষ্ট্রপতি? উনি বলেছিলেন আমি বড়। ভয়ের আরো ভয় আনন্দের মাঝেই ওনাকে কাছে পেতাম সবসময়। ওনার পরেই ওনার উপরেই ফ্যামিলিটা নির্ভরশীল ছিল। যাই হোক, আমি অনেক অবাক হয়েছিলাম ওনার ফোনে। কিছু বুঝে ওঠার আগেই ফোনটা আবার বেজে উঠল, এবার আমার বড় ভাইয়া। উনি যা বললেন তা শুনে একদমই থ হয়ে গেলাম। একটু আগে যিনি ফোন দিয়েছিলেন, মানে চাচাতো ভাই, তিনি 1:25 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কলকাতা একটা হসপিটালে। একটা অজানা ভয় যেন মুহূর্তের মাঝেই আমায় ঘিরে ধরল, এবং তিনি এবং কিভাবে এটা সম্ভব আই ডোন্ট নো। ভাইয়া বললেন এই মুহূর্তে ব্যাপারটা কারোর সাথে শেয়ার না করার জন্য। আমি যেন কিছুই বুঝতে পারছিলাম না কি হবে এখন, নিজেকে সামলাতে পারছিলাম না। বাসা থেকে নিজেকে আড়াল করার জন্য বাইরে বেরিয়ে পড়লাম রাস্তায়, হাঁটছিলাম নদীর পাড় ধরে। 1 ঘন্টা কেটে যাওয়ার পর ভাইয়া জানালেন একটা অ্যাম্বুলেন্স নিয়ে লাশের কফিন আনার জন্য যশোরের বেনাপোলে, অর্থাৎ বর্ডার এলাকায় সেখানে যেতে হবে। সিলেট থেকে প্রায় 11-12 ঘন্টার পথ ছিল, সো বুঝতেই পারছেন ওখানে গিয়ে লাশের কফিনটা নিয়ে আসাটা সহজ ব্যাপার ছিল না। দেন আমি আর আমার আরেকটা চাচাতো ভাই, ওনার এক সম্বন্ধীর, আচ্ছা 3 জন, এবং দূরের পথ বলে 2 জন ড্রাইভার, মোট 5 জন মিলে যখন যাত্রা শুরু করলাম তখন সন্ধ্যা 6:15 ছিল। একজন ড্রাইভার খুব বেশি কথা বলে, ড্রাইভ করে অসহ্য রকমের কথা বলে যাচ্ছিল ড্রাইভ করতে করতে। ভাবছিলাম কি যে আছে আজকে কপালে। প্রায় 2 ঘন্টা চালানোর পর হঠাৎ একটা চাকা পাংচার হয়ে গেল। ঘন কুয়াশা আর অন্ধকারাচ্ছন্ন নির্জন রাস্তায় যেন ভয়েরই আনাগোনা। যাই হোক, 15 মিনিটের মাথায় চাকাটা চেঞ্জ করে আর তেমন প্রবলেম ফেস না করেই 7:28 দিকে আমরা বেনাপোল পৌঁছে গেলাম। এখন শুধু অপেক্ষার পালা। আমরা চাচ্ছিলাম যদি দিনে দিনেই চলে আসতে পারতাম ভালোই হতো। কলকাতা থেকে 2-2.5 ঘন্টার পথ এই বর্ডারটা। তবে লাশ নিয়ে আসাটা অনেক কষ্টের ব্যাপার। লাশের সাথে আমাদের একজন রিলেটিভ ছিলেন, উনি ওখান থেকে লাশের কফিন নিয়ে আসছিলেন। ওনাকে ঝামেলা পেরিয়ে যখন আমরা কফিনটা পেলাম তখন রাত প্রায় 9:00 হয়ে গেছে। আবারও যাত্রা শুরু, এবার 6 জন এবং লাশের কফিন। 3 ঘন্টা ভালোভাবেই আমরা চলছিলাম, সবাই খুবই টায়ার্ড। এখন শুধু একটাই প্রত্যাশা, ভালোভাবে যেন সিলেট পৌঁছে যেতে পারি। বাট সেটা ততটা সহজ রাত ছিল না আমাদের জন্য। যদি জীবনে কোনো দীর্ঘ রাতের কথা বলা হয় আমি সেই রাতের কথা বলব। ঘন কুয়াশা মাথা মাখা আর অন্ধকার রাস্তায় গাড়িটা 50 কিলোমিটার বেগে ছুটছিল। কিছুক্ষণ পর আমরা আরিচা ফেরিঘাটে পৌঁছালাম। ওখানে প্রায় 300 গাড়ির লাইন। কোথা থেকে একটা লোক হঠাৎ করে এসে আমাদের গাড়িটাকে ফেরিতে সবার আগে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করলো। আমরা ফেরি পেরিয়ে আবার চলতে থাকলাম। কিছুক্ষণ পর আমরা একটা রেল লাইন ক্রস করতে যাচ্ছি, এবং ঠিক সেই মুহূর্তে একটা রেলগাড়ি আসছিল। অদ্ভুত কিছু একটা ঘটেছিল যা ছয়জনই লক্ষ্য করেছি। রেলগাড়িটা একজন গেটম্যান হাত দেখিয়ে থামিয়ে দিল আর আমাদের দিকে ইশারা করলো যাওয়ার জন্য। এটা যেমন ইম্পসিবল ছিল, ঠিক তেমনি এটা অবিশ্বাস্য ছিল যে সেই গেটম্যানটা হলো যার কফিন নিয়ে যাচ্ছে সে। অর্থাৎ যে গেটম্যানটা ওখানে দাঁড়িয়েছিল, একটা রেলগাড়ি ছুটে আসছিল এবং যিনি কফিনের মধ্যে শুয়ে আছেন তিনি সেই ট্রেনটিকে থামিয়ে দিলেন। খুবই ভয়ঙ্কর ছিল সেই মুহূর্তটা, সবার শরীর ঠান্ডা হয়ে গেল কারণ সবাই একসঙ্গে সেই ঘটনাটি দেখেছিলেন। এবং ড্রাইভার এমন একটা ভাব করল যেন কিছুই হয়নি, সে পুনরায় স্বাভাবিকভাবে গাড়ি চালাতে লাগল। গাড়িটা নিঃশব্দে গাড়িটাতে নিঃশব্দতা বিরাজ করছিল, ভয়ে চোখের পাতাও এক করতে পারছিলাম না। কিছুক্ষণ পর লুকিং গ্লাসের দিকে আমার চোখ পড়তে দেখলাম ড্রাইভার ঘুমিয়ে পড়েছে, তবু যেন গাড়িটা ঠিকঠাকভাবেই চলছে। কি হচ্ছে এসব, ভয়ে কিছু বলতে পারছিলাম না। যখন বুঝতে পারলাম তখন সিলেটের কাছাকাছি চলে এসেছি, সকাল ছয়টা এই আমরা সিলেটে পৌঁছে গেছি। কিভাবে এত তাড়াতাড়ি এটা পসিবল হলো আমরা কেউ বলতে পারবো না। আর আমাকেই বা কে ফোন দিয়েছিল এগুলোর কোনো অ্যান্সার আমার কাছে নেই। এবং এই ছিল ঘটনা, এবং যে ঘটনাটা সেই ঘটনার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা যে ফোনটা আসলো তার কাছে এবং ফোনটা এসে তাকে বলল লাঞ্চ করার পরে যেন ফোন ব্যাক করা হয়। তারপর তারা লাশের গাড়ি যখন আসছিল তখন মোটামুটি নির্ঝঞ্ঝাটভাবেই তারা ফেরিতে সবাই আগে উঠে পড়েছিল। এবং তারা যখন একটা রেলগাড়ির সাথে সংঘর্ষ হতো সেই মুহূর্তে যিনি কিনা কফিনের মধ্যে শুয়েছিলেন তিনি সেই গাড়িটা থামিয়ে দিলেন। এই ব্যাপারগুলোর অ্যান্সার তার কাছে নেই, আমাদের কাছেও নেই। আপনাদের কেমন লাগলো সেটা জানিয়ে আমাদের SMS করতে পারেন। লিখে ফেলুন SHOUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নম্বরে। লাশের আর একটা ঘটনা শুনবো, আমাদের আরও একজন লিসনার এখানে আছেন তার কাছ থেকে। আপনার নামটা একটু বলবেন প্লিজ।
মিশু,
আপনার নাম মিশু, কোথায় পড়াশোনা করছেন?
নর্থ ইউনিভার্সিটিতে।
ওকে ফাইন, সো কি ঘটনা?
ধন্যবাদ আপনাকে।
আমি
আমার কিছু ফ্রেন্ডের কাছে শুভেচ্ছা বলতে যাচ্ছি।
এই ব্যাপারটা আমরা আজকে আপাতত বাদ দিতে চাই, আসলে সবাই বলছেন এখন ধীরে ধীরে।
আচ্ছা ঠিক আছে, তো আমি যে ঘটনাটা বলবো সেটা আমার আম্মুর মুখে শোনা। তো আমার আম্মুর যে দাদা ছিলেন তিনি আমাদের যখন তার যে মানে গ্রামের বাড়ি সেটা ছিল কুমিল্লার বড্ডসিয়া। তো তার নাম ছিল আব্বাস আলী ভুঁইয়া। তিনি মানুষ হিসেবে খুবই পরহেজগার এবং খুব ধার্মিক ছিলেন। তো গ্রামের সবাই তাকে খুব এক নামে খুব ভালো করে চিনতেন, পরহেজগার এবং খুব ধার্মিক বলে। তো ঘটনাটি ঘটেছে প্রায় 1977-78 সালের ঘটনা। তো ওইবার উনি ঢাকায় আসেন আমার নানার বাড়ি বেড়াতে, মানে তার মেজো ছেলের বাসায় বেড়াতে আসেন। তো আসার পরে সে কিছুদিন পর খুব সিক হয়ে যায় এবং এত পরিমাণ সিক হয়ে যায় এক পর্যায়ে সে মানে বেড ছেড়ে উঠতে পারত না। তো এক পর্যায়ে প্রায় এক মাস সিক থাকার পর আনফর্চুনেটলি আমার আম্মুর যে দাদা তিনি মারা যান।
আচ্ছা,
তো তিনি রাত 9টার দিকে মারা যান। তো সেই সময়ে লাশটা তাকে দাফন গোসল করা কিছুই ব্যবস্থা করা হয়নি। তো তারা যেটা ডিসাইড করে সকালবেলা পরের দিন সকালবেলা 9টার দিকে তাকে মানে তাকে রওনা হয় ট্রাক নিয়ে। তো যে ঘটনা উইয়ার্ড ঘটনাটা ঘটে, তো তারা যে ভুলটা করেছে লাশটা তারা গোসল করায়নি, জানাজাও দেয়নি। তো ট্রাকে যখন উঠাতে যায় তখন লাশটা যে চারজন যে খাট নিয়ে যারা যাচ্ছিল, তো তাদের মনে হচ্ছিল যে খুব ভারী কিছু তারা করছে। যখন ট্রাকে উঠাতে যায় তখন একজনের হাত ফসকে লাশটা পড়ে যায়।
আচ্ছা,
তো এই জিনিসটা দেখে খুব ভয় পায় যারা ছিলেন ওখানে, খুব ভয় পায় জিনিসটা দেখে। তো আমার আম্মুর যে মামা যে ছিলেন তিনি দেখে খুব মানে খুব তিনি খুব সাহসী মানুষ ছিলেন এবং তিনি সবাইকে সাহস দেন এবং তোমরা খুব ভয় পাও না, তোমরা কালামা পড়ো, আমার নামে দোয়া পড়ো, তোমরা করো। তো ট্রাক যখন স্টার্ট হয় তখন যে উইয়ার্ড ঘটনাটা ঘটে, ট্রাকটা কিছু দূর যাওয়ার পরে কুমিল্লার দাউদকান্দি নামে এক জায়গায় ট্রাকের টায়ার নষ্ট হয়ে যায়। তো তাদের কাছে একটা ব্যাকআপ টায়ার থাকে, তো সেটা দিয়ে তারা কোনো মতে এটা রিপেয়ার করে তারা আবার রওনা হয়। তো যে জিনিসটা আবার ঘটে ট্রাকটা আবার নষ্ট হয়ে যায় সেটা হচ্ছে কুমিল্লার বড় শালগঞ্জ নামের একটা জায়গায়। তো এই জিনিসগুলো দেখে ট্রাকে যারা ছিল তারা খুব ভয় পায় এবং ভয়ে এমন অবস্থা হয় যে কেউ কারোর দিকে কিছু বলতে পারছিল না। তো এক পর্যায়ে ট্রাকটা মানে যেখানে চার থেকে পাঁচ ঘন্টা যাওয়ার কথা ছিল সেটা ট্রাকটা মানে এই কাহিনী ঘটতে ঘটতে প্রায় সন্ধ্যা ছটা বেজে যায়।
আচ্ছা,
তো যে কাহিনীটা ঘটে আমার যে আমার আমার যে বড় দাদা যিনি মারা গিয়েছিলেন, তো তার মানে বর্দশিয়া যে গ্রামটা সেখানে ধরেন একটা খাল ছিল, মানে ওই গ্রামে যেতে হলো একটা খাল পার দিয়ে যেতে হয়। তো তার থেকে যখন লাশ নামিয়ে যখন নৌকাতে উঠালো, তো ডিঙি নৌকা, তো নৌকাতে কেউ ভয়ে মানে ওই নৌকাতে উঠতে চায়নি। তো আর যারা যারা লাশের সাথে মুরব্বীরা যারা গিয়েছিল, তো তারা তারাই ওই লাশের সাথে যায়, পাঁচ ছজন তারা ছিলেন। তো যখন মাঝি যখন নৌকা দিয়ে মানে তিনি নৌকা দিয়ে নৌকা বাইছিলেন, তখন এক পর্যায়ে মাঝি মনে করছে যে নৌকার ওয়েট খুব বেড়ে যায় এবং শেষ পর্যায়ে মনে হয় যে কেউ যেন পিছন দিয়ে টানছে নৌকাটা। তো যে কাহিনীটা হয় যে লাশটা যখন নৌকাটা যখন লাশবাহী নৌকাটা যখন খালের মাঝখানে আসে, তখন তারা দেখতে পায় যে তাদের যে নৌকাটা আশেপাশে 20-25 meters ডিস্টেন্স রেখে একটা কিছু তাদের দিকে মুভ করছে, মানে ইট ওয়াজ ফ্লাইং।
আচ্ছা,
তো মানে জিনিসটা এমন ছিল যে একটা সাদা কাপড় পরা কিছু একটা মানে তাদেরকে ঘুরছে। তো সেই জিনিসগুলো দেখে যারা লাশের যে নৌকা তারা সবাই খুব ভয় পায় এবং তারা আল্লাহর নামে দোয়া দরুদ পড়তে থাকে। তো যে ঘাট আমাদের যে গ্রামের ঘাট, সেই গ্রামের ঘাটে এক পাশে এসে যখন প্রায় একটু দূরত্ব বজায় রেখে মানে একটু সামনে এসে পড়ে, তখন আপনার যে লাশবাহী নৌকাটা তারা ফিল করে যে নৌকাটা খুব ভার মানে ভারী ভারী ফিল করে। তো এক পর্যায়ে দেখা যায় যে তারা যে জিনিসটা লক্ষ্য করে যে নৌকার নিচে পাটাতন যেটা আছে সেটা মানে ফুটো হয়ে গেছে। এটা হওয়ার ওখানে কোনো কথা ছিল না, বাট সেটা ইম্পসিবল একটা জিনিস, সেটা ফুটো হয়ে গেছে এবং নৌকাতে পানি উঠতে থাকে। তো এক পর্যায়ে তারা দেখে যে নৌকাতে পানি উঠে এক পর্যায়ে নৌকা প্রায় উল্টানোর মতো অবস্থা হয়ে যায়, প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা হয়। তো লাস্ট পরে তারা কি পরে যে জিনিসটা হয় নৌকাটা মানে উল্টিয়ে যায়। তো আমার যে আম্মার যে বড় মামা আর তার যে বড় ছেলে যে মানে যে মারা যায়, তো তারা কি করে লাস্টে অনেক কষ্টে তারা মানে ঘাটে আনার চেষ্টা করে। তো তারা যে জিনিসটা ফিল করে যে লাশের যে ওজন তার চেয়েও প্রায় 2-3 গুণ বেশি মানে তারা ফিল করে, যে এত কেউ মনে হচ্ছে যে লাশটাকে পানি কেমন ভাবে বেশি ছিল যে লাশটা কেউ টানছে। তো এই জিনিসটা পরে ওখানে অনেকেই দেখেছে যারা ওখানে ছিল। তো কোনো মতে সেই লাশটা তারা বাড়িতে নিয়ে আসে এবং যে জিনিসটা উইয়ার্ড ঘটনা ঘটে যে ওই দিন রাত্রেবেলা মানে যখন লাশটা ঘরে নিয়ে আসে অনেক ঝড় বৃষ্টি হতে থাকে এবং মানে সেদিন রাত্রেবেলা লাশটা দাফন করা যায়নি। তো যে আমার যে আম্মুর যে বড় মামা যে লাশটাকে মানে যার অবজারভেশন এত সাহস নিয়ে যে লাশটাকে নিয়ে আসছে, তো সে একটা স্বপ্ন দেখে সেই রাতে। সে দেখে যে যে মারা গেছে আব্বাস আলী ভুঁইয়া যে মানে যিনি, তো উনি দেখে যে ওনাকে স্বপ্ন দেখাচ্ছে যে সে কাঁদছে এবং বলছে যে আমাকে তোরা এত কষ্ট দিলি কেন, তোরা চাইলে আমাকে এত কষ্ট দিতে পারতি না, আমাকে তোরা দাফন জানাজা অথবা গোসল করাতে পারতি কিন্তু তোরা এটা করিস নি। তো সেই দিন সকালবেলা তাড়াতাড়ি তাকে লাশটাকে দাফন করার ব্যবস্থা করা হয়।
আচ্ছা, ওকে, ফাইন। আমরা আবারও SMS এ চলে যাব এবং SMS এর মাঝখানে আমরা বলতে চাই একটা কথা, সেটা হচ্ছে যে আপনি ইচ্ছা করলে আজকের শোটা যদি মিস করেন তার আগে বলি শুনছেন সবসময় রেডিও ফুটে চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। এবং আপনি যদি আমাদের এই শোটা মিস করেন আজকে সাম হাউ, তাহলে আমাদের আবারও এই শোটা শুনতে পারবেন। সেটার জন্য আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল নাম্বার 22 এবং আপনি তারপরে দেখবেন যে এপিসোডের অপশনগুলো আপনার কাছে আসছে এবং যে এপিসোডটা আপনি শুনতে চান সেই এপিসোডটা আপনি শুনতে পারবেন। এন্ড নাও লিসনার্স ক্যান গেট দ্য ভূত FM টিউনস অ্যাজ দেয়ার কলার টিউনস অ্যান্ড মাই টিউনস ফ্রম এয়ারটেল। ভূত এফ এম টিউন কোড যেটা এখন বাজছে ইজ 92125। ইউ ক্যান অ্যাক্টিভেট ইট বাই সেন্ডিং আ এস এম এস, এবং এস এম এসটা করতে হলে আপনাকে যেটা করতে হবে টাইপ সিটি স্পেস 92125 অ্যান্ড সেন্ড ইট টু 3123। এই নাম্বারে আপনি সেন্ড করে দিতে পারেন। আমাকে আমাকে অন্তর এস এম এস করেছেন ফ্রম নাজির মহল্লা থেকে, এছাড়াও আমাকে এস এম এস করেছেন কান্তা বোসপাড়া থেকে, এবং আমাকে রাজকুমার এস এম এস করেছেন, এছাড়াও আমাকে এস এম এস করেছেন মুর্তজা মুন্না মিতু ফ্রম শান্তি নিকেতন থেকে, আমাকে ব্ল্যাক ঘোষ রাজশাহী থেকে এস এম এস করেছেন, লিবার্টি টিপু আমাদের এস এম এস করেছেন এবং বলছেন আজকে প্রথম ভূত এফ এম শুনছেন, ফারুক আমাদেরকে নবাবগঞ্জ থেকে এস এম এস করেছেন, নবাবগঞ্জ ঢাকা থেকে অনেক ভালো লাগছে তার, মিজান সিলেট থেকে এস এম এস করেছেন, প্লিজ আমার এস এম এসটা পড়বেন, এবং তিনি বলছেন রেগুলার তিনি ভূত এফ এম শোনেন। আমাকে শিথিল এস এম এস করেছেন নিকুঞ্জ থেকে, ভাইয়া আজ অনেক এনজয় করছি, আর আমার আমার ফার্স্ট এস এম এস অ্যাঞ্জেল শিলা ফ্রম রাজশাহী থেকে আমাদের এস এম এস করেছেন যে রাসেল ভাই এ পর্যন্ত অনেকগুলো এস এম এস করেছি আমি সেগুলো পড়িনি, আই এম রিয়েলি সরি, গ্লোরি আজকের ঘটনাগুলো অনেক ভালো লাগছে তার এবং তার অনেক ভয় লাগছে। এছাড়াও জুয়াদ আমাদের এস এম এস করেছেন আমাদেরকে উত্তরা থেকে, এবং আপনারা যে এস এম এস করতে চান তার আপনাদের এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে লিখে ফেলুন এস এইচ ওই কি শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা ছোট একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত এফ এম হন্টেড বাই এয়ারটেল। সাথে আছি রাসেল, আমার সাথে আছে মাসুম এবং আজকের অতিথিরা, তারা একের পর এক দারুণ দারুণ সব ঘটনা বলে যাচ্ছেন এবং আমরা চাইবো যে আপনারাও এরকম আরো ভালো ঘটনা আমাদের কাছে পাঠিয়ে দিন, এবং সেটার জন্য আপনাকে যেটা করতে হবে আমাদেরকে ইমেল করতে হবে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে ভূত এফ এম BHOOTFM @RADIOFORTI.FM, এখানে আপনি ইমেল করতে পারেন আপনার সেই ঘটনাটি। আমরা চলে যাব সরাসরি আরো একটি ঘটনায় এবং আমাদের আরো একজন লিসনার রয়েছেন তার কাছে, আপনার নামটা বলবেন প্লিজ।
হ্যালো লিসেনার্স, রাশিদ বলছি আবার। রাশিদ ভাইয়া,
আপনি প্রথমে আমাদের একটা ঘটনা বলেছিলেন, রাইট? এবার আবারও একটা।
ওকে ফাইন, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো লিসেনারদের সাথে, এই ঘটনাটা হলো আমার গ্রামের বাড়ি নোয়াখালী।
আচ্ছা,
তো নর্মালি আমরা তখন গ্রামের ব্যাক করেছি এবং এটা আমার কলেজ লাইফের ঘটনা ছিল, 2002 ঘটনা। তো আমি একদিন বিকাল নাগাদ আমি বাড়ি থেকে একটু বাইরে বের হয়েছিলাম এবং সেটা একটু দূরেই চলে গিয়েছিলাম। তো যে ওই সময় যেহেতু মোবাইলের কোনো অপশন ছিল না, সো আমাকে তাড়াতাড়ি বাসায় ব্যাক করতে হবে,
না হলে সবাই চিন্তা করবে বাসায়,
চিন্তা করবে আব্বু আম্মা। তো নর্মালি আমি যখন এটাই ফিল করছিলাম যে আমাকে তাড়াতাড়ি ব্যাক করতে হবে, সো আমি ওই সময়টা ভাবছিলাম যে আমাকে যত দ্রুত সম্ভব আমাকে পৌঁছানো দরকার। তো সামহাউ এদিক সেদিক করে আমার সেটা মোটামুটি 9:10 ছুঁয়ে গেছে যখন আমি আমার বাজারে আসছি।
আচ্ছা,
তো গ্রামের বাড়িতে নর্মালি যেটা হয় সেটা হলো 8:00-9:00 সময় কিন্তু সবকিছু ক্লোজ হয়ে যায়, আর ওই 10:00-11:00 গ্রামের জন্য টোটালি একটা সাইলেন্ট মোড হয়ে যায় সেটা। যাই হোক, আমি 10:00 যখন আসলাম আমার বাজারে, সেটা তখন সেখান থেকে আমার গ্রামটা মোটামুটি 3 কিলোর মতো দূর ছিল, যেটা আমার দুটো গ্রাম ক্রস করে দেন আমার গ্রামে যেতে হবে। তো নর্মালি যেটা হয় গ্রামের মধ্যে সেটা হলো রাস্তাগুলো ঝোপঝাড় থাকে, বাস থাকে এবং কবরস্থান থাকে রাস্তার পাশেই,
এবং পারিবারিকভাবে হয়তো অনেকে দাফন করে,
পারিবারিকভাবে সবাই সবার নিজেদের জায়গার মধ্যে নিজেদের মতো করেই দাফন
করে।
সো আমার বাজার থেকে আমার বাড়িতে গিয়ে পৌঁছানো পর্যন্ত রাস্তাটা এই টাইপের অনেকগুলো বিষয় ছিল যেটা আমি নিজেই ফিল করছিলাম, যেটা আমার জন্য অনেক বৈঠিক হবে, ভয় পাবো আমার গিয়ে পৌঁছাতে। তো আমার অনেকক্ষণ ওয়েট করলাম বাজারে, আমি কারোর জন্য আমি কাউকে পাইনি আনফরচুনেটলি। যখন কমপ্লিট আমি ফিল করলাম যে না এবার আমার যেতেই হবে, তো বিসমিল্লাহ পড়ে দোয়া দোয়া পড়ে আমি স্টার্ট করলাম। তো স্টার্ট যখন করেছি সময়টা ছিল হেমন্তকাল আর চাঁদনি প্রসর রাত ছিল, অনেক দূরের বিষয়গুলো আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছিলাম তখন, আর অনেক দূরের বিষয়গুলো যেমন দেখতে পাচ্ছিলাম সেই সাথে এটাও দেখছিলাম যে আমি যে হাঁটছি আমার ছায়াটাও আমি দেখছি, চাঁদনি প্রসর রাত ছিল। ওকে ফাইন, দেন আমি হাঁটছি, এবার হাঁটতে হাঁটতে আমি একটা গ্রাম ক্রস করলাম। তো সেই গ্রামটা ক্রস করার সময় আমার কোনো সমস্যা হয়নি, আর আমি তখন ফিল করছিলাম যে আমি ঠিকঠাকভাবে যাতে পৌঁছাতে পারি এবং আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে আল্লাহ এই টাইপের যদি কোনো কিছু থাকে সে আমার সামনে যাতে না পড়ে, তুমি আমাকে ভালোভাবে একটু পৌঁছার সুযোগ দাও। অনেক ভয় পাচ্ছিলাম, একটা গ্রাম ক্রস করলাম, দেন সেকেন্ড যে গ্রামটা সেই গ্রামটা থেকে আমার গ্রামে পৌঁছা পর্যন্ত এই রাস্তাটুকু অনেক বাস যাওয়ার ছিল, অন্ধকার ছিল, ইভেন দুপাশে বলতে গেলে কোনো বাড়ি ছিল না এবং কবরস্থান ছিল। তো আমার জন্য যেটা রিয়েলি টাফ ছিল এটা ক্রস করাটা, আমি যেটা হাস্যকর বিষয় ছিল বাট ওই সময় আমি করেছিলাম, যখনই একটা ঝোপ আসতো বাসজার আসতো কবর আসতো আমি তখন কিছুক্ষণ ওয়েট করতাম, ওয়েট করে আমি একটা দৌড় দিতাম, দৌড় দিয়ে আমি ওটা ক্রস করে চলে আসতাম।
এটা ভয়ের কারণে,
এটা এটা ভয়ের কারণে। তো দেন আমি ওটা যখন ক্রস করলাম আমার গ্রামের দিকে ঢুকবো, যেটা আমার গ্রামের সীমানা শুরু, তো ওখান থেকে আমার একদম টোটালি খালি ছিল সবকিছু, চাঁদনি প্রসাদ আমি দেখছি ভালোভাবে। এবার আমি নর্মালি হাঁটছি, তো নর্মালি যখন হাঁটছি তো আমার গ্রামে ঢুকার ফার্স্ট যে অপশনটা সেটা হলো আমার ফ্রেন্ডের রাস্তার বাম পাশে আমার ফ্রেন্ডের একটা কুকু বাড়ি করেছিল, যারা ঢাকায় থাকতো একমাত্র ঈদের সময় তারা বাড়িতে যেত।
আচ্ছা,
তো আমি যখন আসতেছিলাম বাড়িটা ফাঁকা ছিল, বাড়ির আশেপাশে কোনো গাছ ছিল না, আমি দূরে থেকে দেখছিলাম যে ব্যালকনি দৌড়ে একজন মানুষ তাকিয়ে আছে, বাট আমার দিকে না, সেটা হলো পশ্চিম দিকে, আর আমি পশ্চিম দিক থেকে হেঁটে আসতেছি ওই বাড়ির ডান পাশ দিয়ে আমি ক্রস করে চলে যাব।
আচ্ছা,
আমার প্রথমে মনে হলো এটা হয়তো আমার ভুল ধারণা। এরপর আমি আরো একটু আগাচ্ছি, আর একটু আগাচ্ছি, এমন করে করে যতটুকু আগাচ্ছি আমার স্পষ্ট হচ্ছে, এটা স্পষ্ট হচ্ছে, এবং তখন আমি শিওর হয়েছি এটা একটা ফিমেল, মাথায় ঘোমটা দেওয়া ছিল, দুটো হাত সে উপরে উঠিয়ে ব্যালকনিটা দৌড়ে রেখেছে।
আচ্ছা,
এভাবে যখন আমি টোটালি ক্রস করতেছি আমি তো এমনি ভয়তে আছি, এই বিষয়টা আমার কাছে ওই সময় তেমন একটা বিষয় লাগছে না, আমার ফিল করছি হয়তো কুকুরা বাসা আসছে। এই জন্য আমি যখন বাড়িটা ক্রস করবো তখন এই ফিমেলটা একটু আমার দিকে ঘাড় বাঁকালো, আমার চোখাচোখি হয়েছে কিনা আমি বুঝতে পারিনি, বাট আমি ফিল করলাম সে আমার দিকে তাকিয়েছে, তার সাথে সাথে আমি খুব দ্রুত পা চালালাম। পা চালানোর পর আমার এখানে কোনো ফিল হয়নি, আমার ফিলিং একটাই যে আমার সামনের মোড়গুলো বাজারগুলো পার হতে হবে। তো যে সমস্ত জায়গা আমি এর আগে অনেক ঘটনা শুনেছি, বিভিন্ন সময় বিভিন্ন জনে দেখেছে এবং ঘটনা ফেস করেছে, আমি এগুলো ফেস করতে চাচ্ছি না। যাই হোক, আমি অনেক দ্রুত হাঁটলাম, হেঁটে আমাদের দোকান ছিল দোকান পর্যন্ত চলে আসছি, দোকান থেকে আমার বাড়িতে যেতে হলে একটু ঘুরে যেতে হবে, বাট ঘুরে যাওয়া আমার পক্ষে সম্ভব না, আরও অনেক বেশি নির্জন রাস্তা। আমি চিন্তা করে রাখলাম যে আমি একটা শর্টকাট রাস্তা আছে সেটা আমি চলে যাব, দেন আমি হেঁটে চলে আসতেছি, এখন আর আমি দৌড়েও কোনো লাভ হবে না যেহেতু আমার তাড়াতাড়ি ক্রস করা আমার পক্ষে এটা সম্ভব হবে না, দেন আমি হাঁটতেছি। ওই সময় আমার যে ফিলিংসটা হয়েছিল যেটা আমি কখনো হয়তো কাউকে বোঝাতে পারবো না, আমি হাঁটতেছি আমার প্রতিটা নিঃশ্বাস আমি শুনছি, আমার এই ধরনের ফিল হচ্ছিল, ইভেন পাশ থেকে কেউ যদি আমাকে আমার শরীরে যদি একটা টাচ করে, একটা নিঃশ্বাস যদি আমার কারো আমার শরীরের মধ্যে পড়ে আমি জাস্ট ওখানে পড়ে যাব, আমি ফিল করছি এভাবে, এবং এভাবে আমি হাঁটছি। হাঁটতে 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 হঠাৎ আমার বাড়ির ঠিক পেছনে রাস্তার পাশে একটা ডোবা আছে, আমার মনে হচ্ছে ওই ডোবাতে কেউ বসে আছে, তো অফ হোয়াইট একটা কাপড় পরে বসে আছে। তো আমি হাঁটতেছি, ফিল করতেছি যে এখানে কে, বাট আমি কিন্তু আমার হাঁটা স্টপ করতে পারছি না, আমি হেঁটে যাচ্ছি। তো হঠাৎ করে আমি নিজে নিজেই বলে ফেললাম এখানে কে। তো যখনই আমি এখানে কে বললাম তখনই উপাস থেকে একটা ফিমেল আমাকে সাউন্ডটা রিপ্লাই দিল যে যিনি আমরা জানি আমাদের গ্রামের একজন পাগলিনী, সচরাচর গ্রামে থাকে না, কখন আসে কখন যায় এটা আসলে বলতে পারে না, টের পায় না, রাত বিরাত উনি এভাবে ঘুরে। উনি যখন আমাকে আমাদের গ্রামের বাসায় বলল তখন আমার অ্যাটলিস্ট এটা ফিল হলো যে উনি কেন এখানে আছে এটা আমার ফিল হয়নি, আমার ফিল হলো আমি এতক্ষণ পরে একটা মানুষের দেখা পেয়েছি, নাও ওকে আমি এবার ভালো ফিল করতে পারি। দেন আমি বললাম আপনি এখানে কি করেন, উনি এখনো দূরে, উনি তখন হাসলো, ওনার দাঁতগুলো চোখগুলো জল জল করতেছে, আমি বলবো না, বাট আমার কাছে অন্য টাইপের মনে হয়, উনি হাসলে হেসে বললো আমি আমার হাঁড়ি পাতিলগুলো বুঝছি, বাট ওই পাগল উনি কখনো গ্রামে থাকে না, তার হাঁড়ি পাতিল আসবে কোথেকে, আমি এটা ওই সময় ভাবিনি। আমি করলাম কি, ওখান থেকে স্ট্রেট একটা ছোট খেত আছে আমার বাড়ি যাওয়ার জন্য, আমি ওটা দিয়ে অনেক জোরে একটা দৌড় দিয়ে ঠিক আমার একদম বিল্ডিং এর দরজা এসে নক করলাম, আব্বু আম্মু দুজনে উঠলো, উঠে এসে খুললো, খুলে আমাকে অনেক বকবকি করলো কেন আমি এতক্ষণ বাইরে, আমি আর কিছু বলিনি, হাত পা ধুয়ে আমি ভিতরে ঢুকে গেলাম আমার রুমে, আমি শুতে চলে এসেছি, খাওয়া দাওয়া করিনি। তো আমার রুমটা যেটা সেটা হলো আমাদের বিল্ডিংটার নর্মাল যে পিঁড়িটা এটা উঠোন থেকে অনেক উঁচু করে করা হয়েছে, তো আমি আমার রুমের মধ্যে শুয়ে গেছি, আমার মুখটা আমার জানালার একদম পাশেই ছিল, আর জানালাটা আমি খোলা রাখতাম, আর জানালার একটু পরেই একটা আম গাছ, অনেক বড় আম গাছ ছিল, সেটা স্পষ্ট ভালোভাবে দেখা যায়, চাঁদনি প্রসর রাত ছিল। তো ফাইন আমি শুয়ে গেছি, আমার যা যা হয়েছে এগুলো আমার কোনো কিছু মনে নেই, কারণ আমার লাস্ট ঘটনাটা ছিল যে পজিটিভ, যে আমি একজন মানুষের দেখা পেয়েছি, তো আমার কোনো পায়নি। ওকে ফাইন, দেন আমি শুয়ে আছি, একটা সময় আমার ঘুম চলে আসে, তো ঘুম চলে আসার পরে অনেকক্ষণ পর, এটা শুধু আমি ফিল করি না আমার মনে হয় শ্রোতারাও এটা ফিল করে, আপনি যদি কোথাও ঘুমিয়ে থাকেন, যদি ওই সময় কেউ আপনার দিকে তাকিয়ে থাকে অথবা কেউ যদি আপনার রুমে আসে, তাহলে কিন্তু আপনি সিক্স সেন্স এটা কিন্তু আপনাকে নোটিস করবে। তো আমার হঠাৎ আমার মনে হচ্ছে যে আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে, আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আর আমার খাটটা জানালার সাথে লাগানো ছিল, আমার জানালায় কেউ দাঁড়িয়ে আছে। আমি চোখ খুলবো 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 করে অলসতার কারণে অনেকক্ষণ পর্যন্ত চোখ খুলিনি। তো একটা পর্যায়ে না এবার চোখ খুলি, এইভাবে ফিল্ড হলো। বাট আমার ভাবনাটা কিন্তু ভাবতেছি চোখ বন্ধ। দেন আমি অনেকক্ষণ পরে আমার চোখটা খুললাম। আর চোখটা খোলার পর আমি যেটা দেখলাম, যে ভয়টা পেলাম, আমার আমি এটা দোয়া করবো যাতে কখনো কোনো দিন এই ধরনের ঘটনা কেউ যাতে ফেস না করে, আমি দেখলাম একটা বডি, কোনো শ্যাডো না, একটা বডি যেটা একদম আমার জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছালো। এর আগে আমি একটু বলিনি, কেউ যদি নর্মাল উচ্চতার কেউ আমার জানালায় দাঁড়ায় পিঁড়িতে দাঁড়িয়ে, আমি তার ম্যাক্সিমাম বুকের উপরে থেকে দেখবো। আর কেউ যদি অনেক লম্বাও যদি কেউ আমার উঠোনে দাঁড়ায়, তাহলে কিন্তু আমি তার চুল দেখতে কষ্ট হয়ে যাবে যদি আমি শোয়া থাকি। আমি দেখলাম ওনার টোটাল বডিটা একদম জানালার শেষ প্রান্ত পর্যন্ত গিয়ে পৌঁছাইছে।
আচ্ছা,
আমি চুপ করে এরপরে অনেক জোরে একটা চিৎকার দিলাম। চিৎকার দেওয়ার সাথে সাথে আমার আব্বু আম্মু আমার অপরজিৎ রুম থেকে দৌড়ে আসছে। বাড়ির যে ঘরগুলো ছিল প্রত্যেকটা রুম থেকে বলা শুরু করছে জোরে জোরে, যে ছেলেটাকে সবসময় বলে জানালা বন্ধ করে ঘুমাতে, কেন বন্ধ করেনি? কারণ আমার জানালার পাশের ঘরটাই ছিল বাগানে চলে গেছে ডিরেক্ট। তো আমি যেটা ভয় পেলাম আমার আম্মু এসে শোয়ার পর, আমি সেটা আগে নিজে নিজে ফিল করলাম। আমি এই ধরনের ফেস কখনো দেখিনি, দেখার আশাও করি না। ফেসটা অদ্ভুত রকমের ছিল, এবং যেটা দেখে আমি ভয় পেয়েছি, চিৎকার দিয়েছি, সেটা হলো পুরো ফেসে একটা মাত্র চোখ ছিল এবং চোখটা ছিল মাঝখানে। এবং আমি যেটা দেখেছি, চোখটা আমি খোলার পর সে স্পষ্ট আমার দিকে ভাবে তাকিয়ে আছে, নিচে আমি 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 নিচে, সে আমার দিকে ভাবে তাকিয়েছে। আমি যখন চিৎকার দিয়েছি, চিৎকার দেওয়ার পর সে কিন্তু সাথে সাথেই চলে যায়নি। চিৎকারটা সে বুঝতে পেরেছে, বুঝতে পারার পর আমি দেখলাম সে নেমেও গেল না, কিচ্ছু করলো না, সোজা সে চলে যাচ্ছে ভাসমান অবস্থায় আমগাছের দিকে। তো এটা যখন আমি ফিল করলাম যে অন্য কেউ যদি হয়, মানুষ যদি হয়, ঠিক আছে, সে যেভাবেই দাঁড়ালো, তো সে এভাবে তো যেতে পারবে না। আম্মা আমার কাছে কোনো কিছু জানতে চায়নি, জানালা বন্ধ করে দিল, আমি আর কোনো কিছু বলিনি। সকাল হলো, আম্মা পরের দিনই আরো ঘটনা শুরু হলো। আম্মা করলো কি, সকালবেলা আমাদের আলমারির কাছে সামনে কোরআন শরীফ পড়তেছে। তো আম্মা সবসময় আমাকে বকাবকি করে, কোরআন শরীফ পড়, কোরআন শরীফ পড়। আমি নামাজ পড়ে কোরআন শরীফ আর পড়বো না, ফিল করলো জাস্ট অজিপা পড়বো। আলমারি থেকে আমি দাঁড়িয়ে অজিপা নিলাম। অজিপা নেওয়ার পরে, যেটা আমার কখনো হয়নি, অজিপা নিয়ে আমি ব্যাক করলাম, জাস্ট পিছনে ফিরলাম। পিছনে ফেরার পর পুরো আলমারি আমার পিঠের উপরে,
এরকম একটা দুর্ঘটনা ঘটেছে।
হ্যাঁ, পুরো আলমারি আমার পিঠের উপরে। আম্মার সাথে সাথে চিৎকার দিল, সবাই আসলো, সবাই আলমারি উঠিয়ে ধরলো। তো এরপর আমি শুনলাম আমার কোনো ক্ষতি হয়নি, বাট এটা হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, পসিবিলিটি নেই, বিকজ আমার ছোট ছোট বাগিনে বাগিনে আছে, তারা এটার উপর অনেক সময় উঠে লাফাতো, অনেক
সময়
করতো, কোনো কিছু হয়নি। আমি স্বাভাবিক উচ্চতায় আমি হাত দিয়ে জাস্ট উপরের থেকে নিলাম, নিয়ে আমি ব্যাক করলাম। যাই হোক, ওই দিন ছিল স্যাটারডে,
আমি
ছোট করে বলছি। এর পরবর্তীতে ওই দিন আমার একটা ঘটনা ঘটেছিল, আমি আর এটা শেয়ার করছি না। দীর্ঘদিন আমি এরপর আমি দেশের বাইরে চলে গিয়েছি, তখন আমাকে কিছু তাবিজ টাবিজ দিয়েছিল, তখন আমার কোন প্রবলেম হচ্ছিল। বাট আমি পড়ালেখা করার জন্য সাইপ্রাস গিয়েছিলাম, তো ওই সময় আমার তাবিজ এগুলো আর আমার কোনো অতটা ফিল ছিল না, তাবিজ যে কেন আমি লস্ট, আমি লস করেছি। যাই হোক, একটা সময় ছিল, ওটা সামার হলিডের পরে, শীতের আগে মুহূর্ত যেটা আর কি, সেটা হলো ওই সময় আমাদের ওখানে, আমরা যারা স্টুডেন্ট ছিলাম, পার্ট টাইম জব করতাম, আমাদের কিছু কাজের প্রবলেম হতো। তো আমি অনেকদিন থেকে, আমার এক বড় ভাই আমাকে বলতেছিল, অনেকদিন থেকে আমার এক বড় ভাই আমাকে বলতেছিল যে তুমি ভিলেজ ভিলেজ এরিয়াতে যাবা কিনা, ওখানে এক ধরনের ফার্ম আছে, শিপ ফার্ম, ছাগলের ফার্ম, ওগুলোতে তুমি একটা পার্ট টাইম জব করে আসতে পারবা কিছুদিন, এক দু মাস। তা আমি লাস্ট পর্যন্ত দেখলাম যেহেতু আমার কোনো অপশন নেই, সো আমার ওখানে যাওয়ার দরকার, ওখানে আমি গেলাম। নর্মালি ভিলেজগুলো হয় সিটি থেকে অনেক দূরে, আর ভিলেজ থেকে ফার্মগুলো আরও অনেক দূরে হয়, সাধারণত প্রত্যন্ত এলাকায় যেখানে অনেক বন টাইপের থাকে, এবং ওখানে হয়। আমি যখন ওখানে যাচ্ছি, আমি জেনে যাচ্ছি ওই বাড়িতে ওই ফার্মে আরও কয়েকজন লোক থাকে, এটা জেনে আমি গেলাম। তো আমি যখন ওখানে যাচ্ছি, তখন সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হওয়ার পরে দেন আমাকে আমার যে ফার্ম মালিক ছিল উনি আমাকে ওনার গাড়িতে গাড়ি করে আমাকে বিলেজ থেকে নিয়ে যাচ্ছে। তো বিলেজ থেকে নেওয়ার সময় আমি দেখলাম এটা বিস্তীর্ণ বনাঞ্চল, ঝাউ গাছ আর ঝাউ গাছ সবকিছু পার হয়ে টয়ে দেন উনি ওনার ওই বাড়িটার সামনে এসে দাঁড়ালো। খুলে আমাকে সেকেন্ড ফ্লোরে উঠে দিল, এখানে তুমি ঘুমাবা। তখন আমি কোশ্চেন করলাম যে বাকিরা কোথায়, তখন উনি বললো যে বাকিরা আছে, তুমি ঘুমিয়ে পড়ো। ওকে ফাইন, আমি কোনো কোশ্চেন করিনি। উনি আমি শুয়ে গেলাম এবং আমি ওনার গাড়ি স্টার্ট নিতে শুনলাম, উনি চলে গেছে। আমি মোটামুটি ঘুম টাইপের আমার চলে আসছে, ঘুম টাইপের চলে আসার পর মাঝরাতে পরে হবে হয়তো এই সময় হঠাৎ একটা আওয়াজ আসলো বাইরের থেকে। আর যখনই আওয়াজ আসছে তখনই আমার খাটটা থেকে একটু দূরে ছিল জানালাটা, আমি কিন্তু হাত দিয়ে জানালাটা ধরতে পারি এমন এমন সিচুয়েশনে ছিল। আমি একটু জানালাটা সরালাম, ফাঁক করলাম। ফাঁক করার পরে দেখলাম নিচে আমি যে ফার্মে কাজ করতে আসছি ওই ফার্মের যে ছাগলগুলো ওগুলো একদিক থেকে সারিবদ্ধ হয়ে বের হয়ে যাচ্ছে।
আচ্ছা।
আর বের হয়ে যখন যাচ্ছে আমি চিন্তা করলাম ওগুলো কোথা কোন দিকে যাচ্ছে, তখন দেখলাম এগুলো সোজা সামনের দিকে চলে যাচ্ছে এবং একটু দূরেই একটা সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে, সাদা টাইপের বাড়ির মতো দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা ছাগল মানে একজনের পিছনে একজন একজনের বউ করে করে সারিবদ্ধভাবে চলে যাচ্ছে।
আচ্ছা।
বিষয়টা আমার ভয় লাগেনি, আমি জাস্ট ফিল করলাম হয়তো ওগুলো কোনো কারণে ওখান থেকে বের হয়ে গেছে এই জন্য ওগুলা এভাবে করছে। তখন আমার মনে হলো আমি কি নামবো ওগুলো ঠিক করবো, তখন আমার মনে হলো না বাড়িতে তো আরো লোক আছে আমি এটা দেখার দরকার নেই, আমি শুয়ে পড়ছি। ঘুম চলে আসে সকালবেলা, ঘুম আসার সাথে সাথে আমি নিচে দৌড়ে চলে আসি। আসার সময় আমি কাউকে কোনো রুমে দেখিনি, নিচে বের হয়ে আসলাম। এসে আমি যেটা বাইরে তাকালাম দেখলাম ওই ছাগলগুলো সব ভিতরে গেট বন্ধ করা। তখনই আবার আমি সামনের দিকে তাকালাম যে বাড়িটা এটা আছে কিনা, এটা আমার ফিল ছিল না, আমি এমনি নর্মালি তাকাইছি। তাকানোর পরে দেখলাম কোনো বাড়ি নেই। তখন একটু আমার কেমন জানি লাগলো যে বাড়িটা কোথায়। তখন হয়তো আমি ভাবলাম যে ঝাউ গাছের ইয়ার আছে তো হয়তো পিছনে ট্রেজন হতে পারে, এমন অবস্থা আমার মালিক আসছিল। যাই হোক, কোনোদিন আমি ওনার সাথে কাজ টাজ করছি, অনেকবার ওনাকে কোশ্চেন করলাম যে বাকিরা কোথায় বাকিরা কোথায়। উনি আমাকে বলতেছে বাকিরা আছে অন্য জায়গায় গেছে, ওরা আসবে, তুমি তোমার মতো করে কাজ করো, ডোন্ট ওয়ারি। তো আমি কাজে মন দিছি, বাট উপরের পরে উনি চলে গেছে। সন্ধ্যাটা যখনই আসতেছে তখন আমি উপরে চলে গেছি, যেহেতু এখন কেউ নেই উপরে চলে গিয়ে আমি ভাবতেছি এখন সব একটা একটা করে। এরপরে যাই হোক, আমি খেলাম, খেয়ে আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর আগের রাতের ঘটনাগুলো আমার কিছু মাথায় ছিল না, হঠাৎ করে সেম আগের রাতের মতো
আবার
আমার আমার আরেকটা সাউন্ড হলো। সাউন্ডটা হওয়ার পরে সাউন্ডটা হলো ছাগল যদি শিং দিয়ে যদি কোথাও গুঁতো দেয় যে টাইপের সাউন্ড হবে ঠিক এ টাইপের। আমি আবার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পর আমি দেখলাম যে আজকে একটু দেখি। এরপরে আমি আবার জানালাটা সরালাম একটু হাত দিয়ে, সরানোর পর দেখলাম সেম ঘটনা গতকালকে আমি যা দেখেছি, ছাগলগুলো সবগুলো সারিবদ্ধভাবে বের হয়ে যাচ্ছে সেম বাড়িটা। বাট যেটা আমার জন্য একটু ভয় ছিল সেটা হলো গতকালকে আমি বাড়িটা যতটুকু দূরত্বে দেখেছি আজকে কিন্তু দূরত্বটা আরো কমে আসছে, কিছুটা আমার কাছে আরো কিছুটা স্পষ্ট মনে হচ্ছে। এবার সত্যি কথা, আমি ভয় পেয়েছি এবং অনেক ভয় পেয়েছি, কারণ আমার বাড়িতে এখন কেউ নেই এবং একটা ঘটনা ঘটতেছে গতকালকে রাতে হলো যেটা আমি দিনে দেখিনি, এখন আবার সেটা হচ্ছে। আমি একদম খুব ইয়া করে কম্বল টম্বল গায়ে দিয়ে আমি চুপচাপ শুয়ে আছি। ইভেন আমি আমার মালিককে ফোন দিলাম, সে আমাকে ফোন রিসিভ করলো, সে রিসিভ করে আমাকে বললো তোমার এগুলো ভুল, তুমি ঘুমিয়ে পড়ো। বাট আমি আবার দেখলাম সেম ঘটনাটা হচ্ছে, আমি চুপচাপ শুয়ে পড়লাম। পরের দিন আমার মালিক আসলো, আমি সংক্ষেপ করে বলছি, আমার মালিক আসলো, আমি তাকে আবার ডিটেলস ঘটনা বললাম, বাকিটা কোথায় বললাম। সে আমাকে বললো বাকিটা আছে, বাকিটা আছে, সো তুমি তোমার মতো কাজ করো। আমার ওই দিন আমি শিওর হলাম এই বাড়িতে কেউ নেই, এই বাড়িতে কেউ নেই এবং এখানে একটা কিছু প্রবলেম আছে। আমার মালিকটা আবার ওই দিন চলে গেল, আমাকে বললো দেখো তুমি থাকো, টেনশন করো না। বাট আমি ওই দিন জানি যে আমি এখন একটা প্রবলেমের মধ্যে আছি, সেম রাতটা আসবে আবার ঘটনা হবে। আমি সেম রাত আবার এই ধরনের ঘটনা, ওভাবে ঘুমালাম, আমার ঘুম তো আসতেছে না, বলা চলে সাউন্ডের অপেক্ষা করতেছি। এর পরবর্তীতে সেম ওই দিন সাড়ে তিনটা আমি ঘড়ি ধরেছি, সাড়ে তিনটার দিকে সাউন্ড আসলো, এর আগে আমি জানালে হাতও দিইনি। সাড়ে তিনটার দিকে যখন আসলো অনেক ভয় পেয়েছি, বাট তারপরে দেখতে চাইলাম যে আজকে হচ্ছে কিনা। তো এরপর আমি যখন জানালাটা সরালাম সেম, বাট আগের মতো আরো বেশি ভয় পাচ্ছি, বাড়িটা আরো ক্লোজ হচ্ছে এবং বাড়িটা স্পষ্ট দেখা যাচ্ছে, নর্মাল সাদা রঙের বাড়ি, বাট ভিতরে লাইট জ্বলতেছে এই ধরনের। এই বাড়িটা আমি পুরো পরের দিন সেকেন্ড ডেতে আমি ঘুরে দেখছি ফার্মের অনেক দূর, আমি কোথাও কোনো বাড়ি দেখিনি, ঝাউ গাছ আর ঝাউ গাছ, কোনো পথও নেই। আমি যখন এটা দেখলাম তখন যাই হোক আমার যতটুকু দোয়া দূরের জানি যতটুকু দৌড়াদৌড়ি করলাম অনেক কান্নাকাটি করেছি। এখানে আমার মোবাইল থেকে বাড়িতে ফোন করেছি, আমার আব্বুর সাথে কথা বলেছি, আম্মুর সাথে কথা বলেছি। এখানে যখন কথা বলতেছি তখন বাংলাদেশে ফজরের আজান দিচ্ছিল, আমি শুনতেছিলাম। আব্বুকে বলতেছি যে আমি মনে বাঁচব না, মারা যাব, কি হচ্ছে এটা আমি আর বলতেছি না। আমি খুব কান্নাকাটি করতেছি কম্বল নিচে, কারণ এটা আমার জন্য সহ্য করা অসম্ভব ছিল। আমি না, পৃথিবীর আমার মনে কোনো মানুষ পারবে না যে বিস্তীর্ণ এলাকা এক বাড়িতে একটা মাত্র মানুষ, এবং সে দেখতেছি কিছু ঘটনা আজব টাইপের হচ্ছে। পরের দিন আমি ডিসাইড করে ফেলছি আমার এখান থেকে পালাতে হবে। পরের দিন মালিক আসলো, আমি তাকে অনেক বললাম, অনেক বুঝালাম, সে আমার কথা বিলিভ করে না। আমার তখন মনে হচ্ছিল কোনো একটা ঘটনা সে এখান থেকে আমার থেকে লুকাচ্ছে, কারণ তার ফার্মে এতগুলো ছাগল, কেউ না কেউ তো কাজ করতে হবে, করলে তো আমি চলে যাবো হয়তো। দেন সে দুপুরের দিকে চলে গেল, আমি বিকেলের দিকে, আমি ওখান থেকে অনেক রিস্ক নিয়ে আমি ওখান থেকে পালালাম। পালিয়ে অনেক দূর হাইওয়েতে হেঁটে আসলাম, হাইওয়ের কাছাকাছি, দেন ওখান থেকে একটা লিফ্ট দিয়ে গাড়িতে করে আমি চলে আসছি। চলে আসার পরে সবাই তো আশ্চর্য, কেন ফিরে আসলাম? তখন সবাইকে আমি বললাম এই ঘটনা, ওখানে আমি পালায় চলে আসছি। তখন যাদের সাথে আমি শেয়ার করেছি তখনই বলেছে হ্যাঁ হ্যাঁ, ওই গ্রামে ওমোদোস, ওই গ্রামটার নাম ছিল ওমোদোস, বলে যে ওমোদোস গ্রামে এই টাইপের কিছু প্রবলেম হয়, অনেকে ওখানে থাকতে চান, ওই ফার্মে পাঠাই। এবং ওই মালিকের আইডেন্টিটি আমাকে সবাই দিল যে এই টাইপের কিনা লোকটা। আমি বললাম হ্যাঁ, বলো আরে ওনাকে তো প্রচুর লোক দিলাম আমরা, যে যায় একদিন দুদিন পরে চলে আসে, পালায় চলে আসে এবং বলে যে ভাই উল্টাপাল্টা কোনো ঘটনা। তো আমি তখন ওই দেশি দুই একজনের সাথে আমি শেয়ার করলাম বিষয়টা, তখন তারা আমাকে বলে দেখো প্যারানরমাল অ্যাক্টিভিটি হতেই পারে, বাট ভালো হতো এই ঘটনাটা কেন ঘটতেছে আমি যদি আমার মালিকের কাছ থেকে শুনতে পারতাম। সে তো বলবে না আমাকে, কারণ বললেই তো তার ফার্মে কেউ কাজ করতে যাবে।
ওকে, সো এই ছিল ঘটনা। আমরা একটা ছোট ব্রেকে যাব এবং ব্রেকের পরে আবারও ফিরে আসবো। সো সেই পর্যন্ত আপনারা সঙ্গেই থাকুন। আর আমি আরো একবার বলে দিই, যারা এস এম এস পাঠাতে চান তারা এস এম এস পাঠাতে পারেন আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। আমাদের এস এম এস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আপনাদের এস এম এস নিয়ে ফিরে আসছে একটু পরে। স্টে টিউন টু রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সাথে আছি রাস্তা চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনি আপনার এয়ারটেল নাম্বার থেকে আমাদের এসএমএস পাঠাতে পারেন। এসএমএস পাঠানোর নিয়মটি হচ্ছে শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। একটু আগে যখন ফার্ম হাউসের ওই ঘটনাটা শুনছিলাম তখন আমার বারবার করে সাইলেন্ট ল্যাম্পস মুভিটার কথা মনে আসছিল। অনেক চমৎকার একটা মুভি সাইলেন্ট ল্যাম্পস মুভিটার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হলো সাইলেন্ট হিল মুভিটার কথাও। ইচ্ছা করলে দেখতে পারেন, অনেক ভয় লাগবে, অনেক ভয় পাবেন, এবং আমার কাছে মনে হয় যে দুর্দান্ত দুটি মুভি, আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এনিওয়েজ, আমার কাছে বেশ কিছু এসএমএস রয়েছে। আমাকে শিশির ধানমন্ডি ভূতের গলি থেকে লিখেছেন যে আমার অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। রসি আমাদের চট্টগ্রাম থেকে লিখেছেন, তিনি আমাদের সাথে শুনছেন ভূত এফএম কম্বলের নিচে। ডেড ম্যান পিয়াস রাজশাহী বর্ণালী মোড় থেকে লিখেছেন এবং তিনি ভূত এফএম শুনছেন লাস্ট টু উইক থেকে। এছাড়াও আমাকে মহিন এসএমএস করেছেন, আজকে আমি ফয়সাল প্রিন্স একসাথে শুনছি, থ্যাংক ইউ। ইয়ামিন সিলেট থেকে লিখেছেন আমাদেরকে এবং তাদের কাছেও ঘটনাগুলো অনেক বেশি ভালো লাগছে। আপনারা যারা এস এম এস পাঠাচ্ছেন তারাও এস এম এস পাঠাতে পারেন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ইমেইল করতে চান তারা ইমেইল পাঠাতে পারেন bhootfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। চলে যাবো আবারও ঘটনায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, আপনার নামটা বলবেন।
হ্যালো লিসনার্স, আমি রুবেল, আমি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং করছি।
ওকে,
সো আমার যে ঘটনাটা ঘটেছিল, ঘটনাটা ঘটেছিল বেসিক্যালি চিটাগাং।
আচ্ছা,
সো আমার তখন আমি ক্লাস নাইনে পড়ি এবং ঘটনা ছিল আমাদের বাসা রিলেটেড।
আচ্ছা,
আমরা চিটাগাংয়ে যে বাসাটায় ভাড়া থাকতাম বাসাটা ছিল পুরানো বিল্ডিং, মানে খুব একটা যে পুরানো তা বলবো না, মানে জমিদার বাড়িগুলো যেরকম ওরকম না, বাড়িটা হচ্ছে মানে আশেপাশে যতগুলি বিল্ডিং ছিল ওই হিসাবে একটু পুরানো বিল্ডিং ছিল এবং বাড়িটা ছিল টোটাল দোতলা, নিচে চারটা ফ্ল্যাট, উপরে চারটা ফ্ল্যাট এবং আমরা দোতলাতেই থাকতাম।
আচ্ছা,
সো আমার একটা স্বভাব ছিল যে রাত জাগা বলতে যে আমার রাতে ঘুম আসতো না। সো সকালে স্কুল থাকাতে প্রায় সময় দেখা যেত আব্বু আমি জোর করে মানে ঘুম পাড়াই দিতে, বাট আমি কিন্তু ঘুমাইতাম না। তো মানে ঘুমাইতাম না, বলতে ঘুমার অ্যাক্টিং করতাম, কিন্তু আমার কিন্তু আসলে ঘুম আসতো না।
আচ্ছা,
তো এটাই হচ্ছে। তারপরে যেটা হলো যে একদিন হঠাৎ মানে মাস রাত আমি কিন্তু স্টিল জেগে আছি, আমি ঘুমাইছি তা বলবো না, জেগে আছি। তো আমি দেখছি আমার, আচ্ছা আরেকটা কথা যেটা বলি, আমি যে রুমে থাকতাম ওই রুমটা ছিল মানে একদম সামনের রুম।
আচ্ছা,
আমার যদি ঘরে ঢুকতে হতো ওই দরজাটা মানে নক করে আমার রুম দিয়ে ঢুকতে হতো। এবং আমার আরেকটা কথা যেটা বলবো, আমার রুমের সামনে দুটো জানালা ছিল, এবং ওই জানালা দিয়ে বাইরে যদি কেউ করিডোর দিয়ে হেঁটে যায় স্পষ্ট দেখা যায়। তো স্পষ্ট দেখা যেত মানে মানে একটা লোক যাচ্ছে এটা দেখা যেত, মানে তার শ্যাডোটা এটা অনুভব করা যেত, মানে একদম যে ক্লিয়ার যে ফেস দেখা যেত তার, বাট আমি বুঝতে পারতাম যে কেউ হাঁটছে কেউ যাচ্ছে এরকম। ঘটনা যেটা হয়েছে, আমি একদিন হঠাৎ এরকম মাঝ রাতেই ঠিক আমি জেগে আছি, আমি দেখছি যে একটা লোক আমার মনে হচ্ছে যে সে হাঁটছে আমাদের করিডোরে হাঁটছে। লোকটা কেন জানি মনে হচ্ছে মেবি তার শ্যাডো দেখে মনে হচ্ছিল সে একটা মিডল এজ ম্যান, এবং তার মেবি দাড়ি ছিল মনে হয়, তার পরনে সাদা কাপড় ছিল। তো আমি যেহেতু মাঝরাত আমার মনে হচ্ছিল মেবি আমি ফার্স্ট ওয়ার ছিলাম, কারণ অন্য কিছু আমার মাথায় আসে নাই, আমি ভাবছি হয়তো চোর হতে পারে, বা আমি দেখতে থাকলাম যে দেখি লোকটা কি করে। তো সে দেখছে জাস্ট কিছু করছে না, এবং সে জাস্ট করিডোর এখান থেকে এখানে হাঁটছে। তো ইদান আমার মনে হলো লোকটা মেবি ছাদে উঠেছে, আমি একটু হালকা আওয়াজ পাচ্ছি না। তো এরপর প্রায় আমি 15-20 মিনিট ধরে সেম জিনিসটা দেখছি, আমি চিন্তা করছি যে কে হতে পারে কি হতে পারে না হতে পারে। দেন এই চিন্তা করতে করতে ওই দিনের মতো আমি ঘুমিয়ে গেছি। দেন নেক্সট যে ঘটনাটা আবার হলো, আমি পরদিন সকালে আমার আব্বু আম্মুকে এই ঘটনাটা বলি, এবং তারা যেটা হয় যে বলে যে রাত জাগো হয়তো উল্টাপাল্টা দেখছো, এই টাইপের ঘটনা এখানে হওয়া সম্ভব না, নিচে সিকিউরিটি গার্ড আছে এবং ওরাও কিছু দেখে থাকে নাই, তো মেবি তোমার ভুলেছে। তো এরপর ঠিক আছে আমি খুব একটা, কিন্তু এরপর জিনিসটা যেহেতু আমি ঘুমাই নাই, এই জন্য জিনিসটা আমার বেশি আসলে একটু এফেক্ট করছে জিনিসটা, মানে মাইন্ডে আছে যে, কারণ আমি কিন্তু ঘুমছিলাম না, হ্যালুসিনেশন হওয়ার কোনো প্রশ্নই আসে না।
আচ্ছা,
সো দ্যাটস ওয়াই। তারপর যেটা হলো যে আমি নেক্সট আবার ঘুমাইছি, তো কয়েকদিন আমি এই জিনিসটা দেখি নাই, যদিও আমার যেটা বললাম যে রাতে একটু ঘুমের মানে ঘুম আসে না। তো নেক্সট এই জিনিসটা আমি আবার দেখলাম, এবার দেখলাম আরেকটু ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর ভাবে দেখতে সেম সেই সেম ছায়া সেম এইজ পিপল, এবং সে সেম সিস্টেমে করিডোরে হাঁটছে, আমি ছায়াটা স্পষ্ট দেখছি। এবং এবার দেখছি যে ছায়াটা একটু কেমন জানি মনে হচ্ছে আমার দরজার দিকে আসছে, এবং আমি হালকা নক অনুভব করছি। এরপর আমি খুবই ভয় পেয়ে যাই, যেহেতু দরজা আমি হালকা নক পাইছি, আমি সাথে সাথে ভিতর রুমে আব্বা আম্মু ছিল, আব্বা আম্মুকে ডাকি, ডাকার পর আব্বু সাথে সাথে উনি একটু সাহসী প্রকৃতির মানুষ আর এইসব বিশ্বাস মানে প্যারানর্মাল, বা উনি সাথে সাথে টর্চ নিয়ে বের হয়ে গেলেন, বের হয়ে আশেপাশে মোটামুটি পুরো করিডোর এবং ইভেন ছাদে পর্যন্ত উঠেছে। নিচে আমাদের সিকিউরিটি গার্ড ছিল, ওনাকে বলা হয়ে মানে ওনার যদিও ডিউটি করার কথা, উনি আবঘুম অবস্থায় ছিলেন মাঝরাতে, উনি বললেন যে স্যার আমি কাউকে দেখিনি, এবং নিচে আমাদের যে মেইন গেট ওটা স্টিল তখনও তালা মারা। সো আব্বু বলছে যে তুমি কাউকে দেখো না, যদি কাউকে দেখে থাকো এত তাড়াতাড়ি ওনার পক্ষে মানে এইভাবে ভ্যানিশ হওয়া পসিবল না। আমি বলছি আব্বু স্টিল আমি তোমাদেরকে ডাকার আগে পর্যন্ত আমি মানে জিনিসটা অবজার্ভ করছি। তো এরপর যেটা হলো যে মানে ওই দিন আমি এরপর আর ওই রুমে থাকার আর সাহস পাইনি, মেইন কথা হচ্ছে যেহেতু জিনিসটা আমার সাথেই হচ্ছে। পরবর্তীতে আব্বু আম্মু বলে ঠিক আছে তোমার ওই রুমে থাকা লাগবে না, আমরা ওই রুমে থাকবো। পরবর্তীতে আব্বু আম্মু ওই রুমে থাকা লাগবে মানে থাকতে শুরু করলেন। দেন এরপর যেটা হলো যে একদিন এই ঘটনাটা আম্মু দেখছে, কিন্তু আম্মু খুব একটা বেশি দেখে না, আম্মুর মাছ রাতে হঠাৎ ঘুম ভেঙে যায়। তো আম্মু দেখছে যে জাস্ট এরকম একটা শ্যাডো, কিন্তু শ্যাডোটা আম্মু দেখছে যে এইভাবে হাঁটছে, সেটার পর জিনিসটা উধাও উধাও বলতে উধাও হয়েছে উনি দেখেন, মানে জাস্ট করিডোর দিয়ে, আমি যেটা বলতেছি যে করিডোর দিয়ে যখন জিনিসটা যাচ্ছে, যাওয়ার পর করিডোরে সে আর এদিকে ব্যাক করছে না, করিডোর দিয়ে আমাদের মানে এরপর যদি সে উধাও হইতে চায় তার একটাই ওয়ে আছে, তার লাভ দিতে হবে দোতলা থেকে। সো এরপর আম্মু আর জিনিসটা দেখে না, এগুলো আম্মু আর অত পাত্তা দেয় না, ফার্স্ট হয়তো মেবি যেহেতু একবারের মতো সে দেখেছে। আচ্ছা এরপর আম্মু জিনিসটা কত পাত্তা দেয় না, কাউকে কিছু বলো না। নেক্সট যে ঘটনাটা হলো, এটা এবার মানে যেটা মেইন হরর ঘটনাটা যেটা ঘটছে, এটা হচ্ছে যে একদিন আব্বু আমাদের দেশের বাড়ি যাওয়াতে আব্বু আস্তে আস্তে রাত হয়ে গেছে, ওই দিন 1টা বেজে গেছে প্রায়, আব্বু আম্মু মানে ঘুমাতে ঘুমাতে রাতে 2টা বেজে গেছে, আম্মু কিন্তু তখনও ঘুম আসেনি, প্রায় 2:30টার দিকে কি 3টা, আমি আসলে এক্সাক্ট টাইমটা বলতে পারছি।
ওকে, নো প্রবলেম।
তো এমন সময় এবার আম্মু কিন্তু জাগে, এবং আম্মু সেম সেই শ্যাডোটা দেখলো, যে মিডল এজ ম্যান। দেন আব্বুকে সরাসরি সে ডেকে বললো যে দেখো এরকম জানলা দিয়ে আমি এরকম একটা লোক, এবং আব্বু সেম জিনিসটা দেখছে। দেন আব্বু এবার তো এবার মোটামুটি সে একদম একটা লাঠি নিয়ে টর্চ নিয়ে মোটামুটি দরজা খুলে বের হলো, বের হওয়ার পর সে সেম জিনিস, কেউ নেই, চারিদিকে আলো টালো দিলে, এবং এই সময় কিন্তু সিকিউরিটি গার্ড একদম সজাগ, সে নিচে ডিউটি করছে এবং আমাদের মেইন গেট স্টিল আগের মতোই তালা মারা। দেন বাসায় এসে যেটা দেখলেন যে আম্মু ঠিক হয়ে গেছে। এখন পরবর্তীতে আম্মু ফিটে আম্মুকে যখন স্বাভাবিক করা হলো, দেন আম্মু বললো যে আব্বু যেই মোমেন্টে দরজা খুলতে যাচ্ছিলেন আম্মু কিন্তু স্টিল ওই ছায়াটাকে তাকাইছিল, এবং ছায়াটাকে যেটা আম্মু দেখলেন যে আম্মুর চোখের সামনে স্কুইজ হয়ে ভ্যানিশ হয়ে যেতে দেখছিলাম জিনিসটা, হয়তো আমি ওইভাবে ব্রিফ করতে পারছি না, কারণ উনি নিজের চোখে দেখেছিলেন, তো পরিস্থিতিটা নিশ্চয়ই খুব ভয় পেয়েছিলেন যার কারণে উনি ফিট হয়ে গেছে। পরবর্তীতে যেহেতু এবার সরাসরি দেখা হয়েছে, দেন আমরা বাড়ির আমাদের যে বাড়ি ওয়ালি উনি কিন্তু ওই বাসায় থাকতেন, উনি মাসে মাসে এসে ভাড়া নিতে আসতেন, ওনাকে বলা হয়েছে ঘটনাটা। তো উনি বললেন যে এই ঘটনা আমাদের আগের যারা মানে ভাড়াটিয়া ছিল ওরাও ঘটনাটা দেখছে, বাট কথা হচ্ছে যে মানে জিনিসটা কারো কোনো ক্ষতি করে না, মানে ওরা বলছে জাস্ট এরকম শ্যাডো দেখছে এবং কোনো প্রকার ক্ষতি বা কারো কোনো প্রকার কিছু না করা তো ওরা জিনিসটা নিয়ে এত মাথা ঘামায়নি এবং জিনিসটা মানে অনেকে বাসাও ছেড়ে দিছে, বাট বাড়িওয়ালি এই কথাটা গোপন রাখে যাতে ঘরটা ভাড়া হয়। আচ্ছা যা হোক, তা আমরা জিনিসটা একটা সুরাহা করতে চাইলাম, তা আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব অনেকদিন ধরে উনি বিকল অনেকদিন ধরে মসজিদে নামাজখানে ওনাকে ডাকা হলো যত ঘটনাটা কি দেখা, উনি পুরো বাড়ি চারিদিকে দেখলেন দেখলেন। আর আরেকটা কথা যেটা বলে রেখে, আমাদের বাড়ির সামনের জায়গাটা কিন্তু পুরো ফাঁকা, আর যদি নিচে কোনো মানুষ হেঁটে যায় ওনার ছায়াটা নিচতলায় আসে, দোতলায় কিন্তু একটা মানুষের ছায়া পসিবল না। তো হুজুর বললেন যে হুজুরের কাছে একটু সন্দেহ হলো, বাট উনি সরাসরি কিছু বললেন, উনি আমাদের বাড়িওয়ালিকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা এই ঘরের কনস্ট্রাকশনের সময় কি হয়েছিল আমাকে একটু বলেন। তখন বাড়িওয়ালি আসল ঘটনাটা বলেন যে এই ঘটনাটা হচ্ছে ওনার বেসিক্যালি আমাদের যিনি বাড়ির মালিক উনি একটা সরকারি চাকরি করতেন এবং ওনার জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে উনি বাড়িটা করছিলেন। তো দেখা যায় যে জীবনের শেষ পর্যায়ে উনি খুব হতাশ ছিলেন ওনার ভাইদের সাথে এই সম্পত্তিজনিত কারণে, তো এই বাড়িটা উনি ওনার জীবনের সব সঞ্চয় দিয়ে করছিলেন এবং বাড়িটা যখন দোতলার কাজ কমপ্লিট হয়েছে দেন টাঙ্কি করার সময়, ঘরটা কিন্তু পাঁচতলা কন্ডিশনে, তো দোতলা করার সময় টাঙ্কি করার সময় দিনের বেলায় হঠাৎ আচমকা ছাদ থেকে পড়ে মারা যায়। তার মৃত্যুর ঘটনাটা একটু রহস্যময় কারণ একটা মানুষ দিনে দুপুরে এইভাবে ছাদ থেকে পড়ে মারা যাওয়াটা এটাও একটু অন্যরকম, বাট এটা নিয়ে খুব একটা ঘাটাঘাটি হয় নাই, নর্মালি সে মারা গেছে, এই কারণে ঘরটা দোতলা এবং এরপর আর মানে বাড়া হয়নি পাঁচতলা করা হয়নি। দেন নেক্সট হুজুর বললেন যে আপনারা যে লোকটা দেখেছেন তার একটু বিবরণ দেন, আমরা জাস্ট সেম যে একটা সাদা শ্যাডো মিডল এজের মেবি দাঁড়িয়ে হতে পারে। দেন বাড়িওয়ালিকে জিজ্ঞেস করলেন যে আপনার হাজবেন্ডকে দেখতে, মানে বাড়িওয়ালি বললেন জাস্ট মানে আমার হাজবেন্ড দেখতে ওই টাইপেরই ছিল, যেহেতু আমরা এক্সাক্ট তার চেহারাটা বলতে পারছি না। তাহলে হুজুর বললেন যে মেবি তার ঘরটা করার সময় তিনি যখন মারা যান মেবি তার যে আত্মাটা ওই শান্তি পায় না, মানে কারণ ঘরটা উনি দেখে যেতে চাইছিলেন এবং উনি সেটেলমেন্টের জন্য ঘরটা করছিলেন, মেবি ওনার এই আত্মাটাই এই পুরো বাড়িতে
আচরণ করেন
এবং মেবি ওই জিনিসটা এবং কারো কোনো ক্ষতি করে না, সে জাস্ট ঘুরে ঘুরে দেখে। এরপরে যেটা হলো হুজুর আরেকটু জাস্ট একটু বলছি যে হুজুর বললেন যে ঘটনাটা একটা সুরাহা, উনি বললেন যে একটা গরু সৎকা দিয়ে মোটামুটি এলাকার যত গরিব মানুষ আছে ওদেরকে খাইয়ে দিয়ে এবং হুজুর একটা ওই দিন গোয়া মাহফিলের আয়োজন করলেন, কোরআন শরীফ খতম করা হলো ওই দিন। দেন এরপর যেটা হলো যে মানে এরপর আর এই ধরনের ঘটনা আমরা দেখিনি। আচ্ছা উনি আর একটা মাসখানে কাজ করেন, প্রতি রুমে রুমে বা পুরো ঘরটাতে দোয়া তোয়া পরে পুরো ঘরটা বন্ধ করার মতো একটা ব্যবস্থা করলেন। এরপর আমরা
আপনারা আর
এরপর স্টিল ভাই আমি মানে এসএসসি পাশের পর আমার নটরডেম কলেজে ভর্তি সুবাদ আমি ঢাকায় চলে আসি, দেন এরপর আমার চিটান যাওয়া হয়েছে, চিটান যাওয়া আমি এখন ওই এলাকাতে যাই এবং ওই এলাকাতে যে আমি স্টিল ওই ভাড়াটিয়াদের সাথে কথা বলছি, ওরা বলছে যে না ওরা আর এই রিলেটেড কিছু দেখেনি এবং স্টিল ওখানে ভাড়াটিয়া হচ্ছে ওই বিল্ডিংটা স্টিল এখনো চিটানে আছে।
থ্যাংক ইউ আপনার ঘটনার জন্য, অনেক ধন্যবাদ। আমাদের কিছু এস এম এস চলে এসছে মাঝখানে, আমাকে গৌরী সেগুনবাগি চা থেকে এস এম এস করেছেন, এছাড়া আমাকে এস এম এস করেছেন জিয়াউল মোল্লা এবং তিনি এস এম এস করেছেন আমাকে রাজশাহী থেকে, ফাহাদ সিরেট থেকে আমাদের এস এম এস করেছেন, তিন ইয়ার যাবৎ তিনি ভূত এফ এম শুনছেন না, ভূত এফ এমের বয়সই 3 বছর না, আপনি ভুল করছেন সম্ভবত। আরমান আমাদের হাটহাজারি থেকে লিখেছেন, ভাইয়া কেন জানি তার হচ্ছে মানে খুব একটা আজকে ভয় লাগছে না। আর আমি যেটা বলবো যে যদি ভয় না লাগে তাহলে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের কিছু ভয়ের ঘটনা পাঠিয়ে দিতে পারেন, কারণ আমাদের পুরোপুরি নির্ভর করতে হয় আপনাদের উপরে। নিম আমাদের এস এম এস করেছেন, এছাড়াও আমাদের এস এম এস করেছেন খিলগাঁও থেকে আবরার, এছাড়াও আমাদেরকে এস এম এস করেছেন তন্ময়, এস এম এস করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি পলি, লাস্ট 2 উইক তিনি ভূত এফ এম শুনছেন, এছাড়াও প্রিন্সেস নাবিলা আমাদের এস এম এস করেছেন, রুহুল আমিন আমাদের এস এম এস করেছেন মিরপুর 1 থেকে, নতুন আমাদের সাথে জয়েন করেছেন, আশা করবো যে এখন থেকে রেগুলার আপনাকে পাবো। মিল্টন আমাদের নরসিংদী দাসপাড়া থেকে এস এম এস করেছেন, এছাড়াও সোহেল চন্দনপুর থেকে আমাদের এস এম এস করেছেন। আরো একবার বলে দেয় যারা এস এম এস করতে চান তারা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিন 9840 নাম্বারে। যারা আমাদের ঘটনা পাঠাতে চান, অনেক ভয়ের ঘটনা, যে ঘটনাগুলো আমি গত সপ্তাহে বলেছিলাম এবারও বলি, ঘটনা কোনটা ভালো, মানে অনেকেই হয়তো মানে এটা এটা প্রশ্ন করবেন যে কোন ঘটনাগুলো ভালো, আসলে ঘটনা ভালো বোঝার একটা খুব সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার যে ঘটনাটি এই ঘটনাটি যদি আপনাকে কেউ বলতো তাহলে আপনি ঠিক ভয় পেতেন কিনা তাহলে বুঝতে পারবেন। বাট আমরা মানে এটা এটা একদমই সত্যি যে আমরা সবচাইতে সেরা ঘটনাগুলো তুলে নিয়েছি, সুতরাং আপনার ঘটনা যদি ভালো হয় ডেফিনেটলি আপনার ঘটনা আমরা পড়ব এবং আপনি স্টুডিওতে উপস্থিত থাকবেন। আমরা চলে যাই পরবর্তী আমাদের গেস্টের কাছে, তার একটা ঘটনা আছে, আপনার নামটা একটু বলবেন।
হ্যালো লিসেনার, আমি মিজান খিলগাঁও মেয়াগে থেকে আসছি। তো আমি আজকে যে ঘটনাটা শেয়ার করব সেটা 2002-এর দিকের ঘটনা। আমরা একটু নতুন বাড়িতে উঠি, বাড়িটাকে নতুনই করে, তো 5টা রুম ছিল ওই বাড়িতে, 5টা ভাড়াটিয়া। আমরা লাস্টে উঠি, তো ওঠার সময় আমরা ওই বাড়ির কেয়ারটেকার ছিল বাড়িয়াল ওই বাড়িতে থাকতো না, কেয়ারটেকারকে জিজ্ঞাসা করি যে ভাই এ বাড়িতে ঠিক মতো পানি ঘাস এগুলো থাকে কিনা। উনি বললো ঠিক আছে সব ঠিকমতো থাকে। তো আমরা ওঠার পরে এক মাস ঠিক মতোই সব ছিল, এক মাস পর থেকেই সমস্যা সৃষ্টি হলো, পানি ঠিক মতো আসতো না। তো দিনে আসতো, রাত্রে বেশিরভাগই রাত্রে পানি আসতো না, আমরা পাশের বাড়ি থেকে পানি আনতাম। তো এরকম অনেকদিন চলার পরে তো কেয়ারটেকার মিস্ত্রি আনলো, মিস্ত্রি আনার পরে সে পানি দিনের বেলাতে আসে রাতের বেলাতে আসে না, এরকম চলতেছে। একদিন আমার মা, আমাদের ঘরটা কলকারের সাথে ছিল, রাতে শুনতেছে যে একটু কল থেকে পানি নিচ্ছে, পানি পড়ার শব্দ হচ্ছে। তো মা ভাবলো রাতে পানি আসছে, এখানে এসে পানি আনতে যাচ্ছে। তো দরজা খুলে কলসি নিয়ে গোসলখানা গেলেন, যাওয়ার পরে দেখতেছে যে কলপারে কেউ না কিছু পানি পুরে ভিজে আছে এরকম দেখা যাচ্ছে। তো কল দিয়ে চাপ দিল, টিউবওয়েল দিয়ে চাপতেছে কিন্তু কোনো পানি আসতেছে না, মনে হচ্ছে যে অনেক নিরাপদ কেউ টিউবওয়েল চাপে না। তো আম্মু চলে আসলো, তার কয়েকদিন পরে আবার এরকম শুনলাম। তো যে দেখে আসলে এরকম কিছুই না, পানি নেই। তো কিছুদিন পরে ওই বাড়িতে একটা ভাড়াটিয়া ছিল, উনি করলো কি রাতে টয়লেটে যাওয়ার জন্য উঠছে, উঠার পরে যাচ্ছে দেখে কি আমার আম্মা আপনার ওই গোসলখানাটা যেখানে ছিল পাশে টয়লেট ছিল আর বাঁ দিকে রান্নাঘরটা ছিল। তো দেখে কি ওইখানে আমার আম্মা দাঁড়ায় আছে। তো ওনাকে দেখে আমার আম্মা টয়লেটে দিয়ে গেছে। তো উনি সামনে যাওয়ার পরে টয়লেটের দিকে গেলে যা দেখে গোসলখানার লাইট ধরানো, টয়লেটের লাইট ধরানো, টয়লেটে কেউ নেই। উনি কিছু মনে না করে তারপর টয়লেটের থেকে আসতেছে, ঘরে যখন যাবে ঠিক তখন তার মনে হলো যে এইমাত্র খালাম্মাকে দেখলাম কিন্তু এখন দেখি না, সে তাহলে কোথায় গেল। তো সে বুঝতে পারলো যে সামথিং রং, কোন সমস্যা আছে এখানে, ভয় পেয়েছে উনি ঘরে চলে গেল। পরদিন সকালে বলে এই ঘটনা এই আমি দেখছি। আম্মা বলে তো আমি তো রাতে ঘুম থেকে উঠি না, উঠেও তোমার আঙ্কেলকে নিয়ে উঠি। তো ওদিন আম্মা আসলে উঠে নাই। তো তারপরে কয়েকদিন পরে বাড়িতে একজন লোক ছিল আমাদের পাশের ঘরে, উনি রাতে ঘুম থেকে উঠে টয়লেটে যাচ্ছে। তো উনি টয়লেটে যাওয়ার সময় দেখতেছে যে টয়লেটের উপরে ওই জায়গাটা পাকা ছিল, এখানে একজন মহিলা সাদা কাপড় পরা উনি বসে আছে, ওনার কোলে একটা বাচ্চা ছিল। তো উনি বাচ্চাকে কিছু একটা খাওয়াচ্ছে। তো উনি দেখে খুব ভয় পেল যে রাতে এত রাতে এখানে এরকম হতে পারে না। উনি খুব ভয় পাওয়ার পর চিৎকার দিয়ে এখানে অজ্ঞান হয়ে যায়। তো ওনার মেয়ে তারপর ছেলে ওনার আইসা ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পরে ওনার সুস্থ করার পর দিনে এই ঘটনাগুলো উনি বলে। আর এখানে আসলে একটা ঘটনা হচ্ছে, ওনার মেয়ে তখন সেই মুহূর্তে প্রেগনেন্ট ছিল। তো তার কিছুদিন পরে ওনার মেয়ের একটা ছেলে বাবু হয়। তো বাবুটা তখন নাকি ডেড আসে। তো গেল এই ঘটনা। তারপরে কিছুদিন পরে আমাদের পাশেই আর একটা ভাড়াটিয়া ছিল, উনি ওনার নাম ছিল সেলিম, উনি ট্যাক্সি করে চালাইতো। তো উনি টয়লেটে যাচ্ছে, এরকম টয়লেটে যাওয়ার সময় দেখে কি ওই টয়লেটের উপরেই একটা পাশ দিয়ে বড় গাছ ছিল, গাছে কেউ একজন মহিলা মানে গলায় ঝুলি দিয়ে ঝুলে আছে। তিনি দেখে সাথে সাথে গেলে ঠিক করলেন। তো চিৎকার দেওয়ার পর সবাই ধরে ঘরে আনার পরে জিজ্ঞাসা করতেছে কি হয়েছে। উনি রাত্রেবেলা আমি এই ঘটনা দেখছি। উনি ঘটনা দেখার পরে তার কিছুদিন পর থেকে ওনার ঘরে ফ্যামিলির সাথে খুব সমস্যা সৃষ্টি হইতেছে, খুব ঝগড়াঝাটি চলে। তো একদিন ওনার ওয়াইফ বাড়িতে চলে যায়। তো উনি রাতে বাড়িটা বাসায় আসে, সেলিমে আসার পরে উনি ঘরে রাতে ঘুমাইতে যায়। তো সকালে 10:11 বেজে গেছে, উনি ঘর থেকে বেরোইতেছিল। তো আমরা যে লক করি দরজা খুললাম, পরে যখন 1:30 বাজে তখন বাড়ির কেয়ারটেকার বলতেছে দরজা ভাঙল। তো দরজা ভাঙার পরে আমি ঘরের ভিতরে যাই, দেখি কি উনি ফ্যানের সাথে গলায় ঝুলে দিয়ে ঝুলে আসে।
এটা আপনার চোখের সামনে ঘটেছে?
কেবল আমি নিজেরা সবাই দেখছি। উনি মারা গেছে। বাড়িতে খবর দেওয়ার পর ওনার বাবা আসলো, মা আসলো, ওয়াইফ আসলো।
এই বাসায় আর কি কি দুর্ঘটনা ঘটেছে?
এই বাসায় তারপরে ওই বাড়িতে ম্যানেজার একদিন রাতে কোন মেয়ের গোঙ্গানি শব্দ শুনতেছে। শোনার পরে সে তাড়াতাড়ি দরজা খুলে বের হওয়ার পরে দেখতেছে যে একটা মেয়ে মেঝেতে শুয়ে আছে, ওই টয়লেটের কাছাকাছি অর্ধেক বডি দেখা যাচ্ছে, অর্ধেক বডি টয়লেটের দিকে, আর পিছনে হাত বাঁধা আর মুখটা বাঁধা ছিল ওনার। তো ওই আপনার কেয়ারটেকার বললো কি ওনাকে বাঁচানোর জন্য তাড়াতাড়ি ওনার কাছে যাচ্ছে। তো কেউ টয়লেটের দিক থেকে টেনে তাকে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। উনি যাওয়ার পরে যাই দেখতেছে টয়লেটের লাইট ধরানো, তারপরে গোসলখানার লাইট ধরানো, কিন্তু ওই মহিলা নেই। চিৎকার দিয়ে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। তারপরে আপনার ওনার ছেলে আসা দেখে যে এই অবস্থা, ওনার অবস্থা খুব তখন খারাপ ছিল, ওনারে হসপিটাল নিয়ে যাওয়া হয়। ডাক্তার উনি হার্ট অ্যাটাক করছে, হার্ট অ্যাটাক করার পরে কয়েকদিন পরে উনি ঘটনা বলে যে এই আমি দেখছি। তার দুই তিন সপ্তাহ পরে উনি আবার হার্ট অ্যাটাক করে, উনি ওখানে মারা যায়। তো এরকম চলার পরে আমরা যে রুমে ছিলাম ওই রুম থেকে সেলিম ভাই যে রুমে ছিল মারা গেছে, আমরা ওই রুমে শিফট হই। কলকাতায় ওইখানে সমস্যা থেকে ওই রুমে চলে যাই। তো চলে যাওয়ার পরে আমি একদিন রাতে শুয়ে আসি, দেখতেছি যে মনে হচ্ছে যে সেলিম ভাই বাইরে খালি গায়ে দাঁড়ায় আছে। আমি চিৎকার দেওয়ার খুব চেষ্টা করতেছি, আমার মুখ থেকে কোনো শব্দ বের হইতেছে না। তো আমার আব্বা তাড়াতাড়ি,
সেলিম ভাই মানে মৃত যিনি ফ্যানে ঝুলে পড়েছিলেন,
তো আমার কোনো শব্দ বের হইতেছে না। তো আমার আব্বা দূরে আসলো, আসা পরে বলছে কি হয়েছে। আমি বলি আব্বা আমি দেখছি। আব্বা বলছে তুমি তোমার হয়তো মোবাইল দিচ্ছিল, তুমি এই কারণে করতেছি শব্দ বের হইতেছিল না। তো এখানে একটা কথা বলে রেখি, ঠিক ওই মুহূর্তে আমার আম্মা ওই বাড়িতে খুব অসুস্থ হয়ে পড়ে। অনেক ডাক্তার দেখাইছি, তো কোনো সুস্থতা দেখতেছি না। তো আমি এই ঘটনা বলার পরে আমার আব্বা বলতেছে যে আমার ওয়াইফ এখানে অসুস্থ, ছেলেটা ওই যে বিভিন্ন যে দেখে পাশের বাড়িতে ওইখানকার লোকাল একজন লোক ছিল মুরব্বী, তো উনি বলতেছে আসলে এই বাড়িটা একটা ডোবা ছিল, ডোবার উপরে মাটি মাটি ফেলা নতুন বাড়িটা করছে। তবে ডোবাটা যখন ছিল তখন এই যে একটা মেয়েকে কেউ মেরে দেখি ডোবার ভিতরে বাসের সাথে বাড়িটা ডুবাই রাখছিল হাত পা বেঁধে। তো তারপরে আবার ওইখানে একটা যে গাছটা ছিল ওই গাছটা নাকি একজন মহিলা সুইসাইড করছিল। তো এই ঘটনা,
এই ঘটনাগুলো আপনাদের বাড়ির লোকজন প্রত্যেকেই দেখেছে?
প্রত্যেকে দেখছে, যার সাথে যাই ঘটতেছে তাই কিন্তু কিছু না কিছু ঘুরা ফিরা মিল আছে। তারপরে আমরা ওই বাড়িটা ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পরে নতুন বাড়িতে যাওয়ার ঠিক ঠিক দুদিন পরে আমার
আচ্ছা, কিন্তু আপনার সেই আলামতটা আপনি আগেই পেয়েছিলেন, এই হচ্ছে ঘটনা। এনিওয়েজ আজকে মোটামুটি এখানেই আমাদের ঘটনাগুলো শেষ হয়ে যাচ্ছে, আমরা কিছু এসএমএস পড়ে ফেলবো এখন। এবং তমা আমাকে সিলেট থেকে লিখেছেন যে তিনি নাকি ভয়ে ঘেমে যাচ্ছেন। আচ্ছা, অনেকেরই আমার দেখছি ভালো লাগছে, অনেকের ভালো তেমন ভয় লাগেনি, অনেকের খুব বেশি ভয় লাগছে। আমি ঠিক জানি না যে কোন ঘটনাগুলো আপনাদের ভালো লাগে, সেই আসলে কোন ধরনের ঘটনা আপনারা শুনতে চান সেটা আমাদেরকে অবশ্যই এসএমএস করে জানাবেন। শিল্পা আমাদের এসএমএস করেছেন, এটা তার ফার্স্ট এসএমএস ছিল, তারও খুব ভয় লাগছে, বেশ ভয় পাচ্ছেন। রায়হান রাজশাহীতে উপশহর থেকে লিখেছেন, আমাকে জাফি ফ্রম বনানি থেকে লিখেছেন, ভূত এফএম শুনছি এবং তিনি অনেক স্কেয়ার্ড। আমাকে আয়ুব খুলনা থেকে লিখেছেন যে ভূত এফএম শুনছি, খুব ভালো লাগছে। রনি চকবাজার চিটাগং থেকে লিখেছেন যে আজ প্রথম ভূত এফএম শুনছি, খুব ভয় হচ্ছে। ফরহাদ আমাদের কক্সবাজার থেকে লিখেছেন যে আমার নিজের কিছু ঘটনা আছে, আমি ঢাকায় এসে মেল করব এন্ড সুযোগ দিলে সেগুলো তিনি হচ্ছে এসে শেয়ার করতে চান আমাদের কাছে। দিস ইজ ভেরি গুড, এবং আশা করছি যে আপনার ঘটনাগুলো অনেক 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 ভালো হবে। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ঘটনাগুলো লিখে পাঠাতে হবে, আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ, এবং আমাদেরকে যে অ্যাড্রেসে পাঠাতে হবে সেই অ্যাড্রেসটি আমি আরও একবার বলে দিচ্ছি, ভূত এফএম এট দ্য রেট রেডিও কুর্তি ডট এফ এম। আমি স্পেলিংটাও বলে দিচ্ছি, স্পেলিংটা হচ্ছে BHOOTFM এট দ্য রেট RADIOFOORTI.FM, এইটা হচ্ছে আমাদের অ্যাড্রেস। এবং এই অ্যাড্রেসে আপনি আপনার নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ঘটনা পাঠিয়ে দিলে হবে। ঘটনার শুরুতে যদি জানিয়ে দেন যে আপনি ঘটনাটা এসে শেয়ার করতে চান নাকি আপনি চান যে আমরা আপনার ঘটনাটা পড়ে শোনাই, তাহলে আমরা অনেক অনেক বেশি আপনার প্রতি কৃতজ্ঞ থাকব। আর সেই সাথে আমি দেখতে পাচ্ছি আরো কিছু এসএমএস চলে এসছে। এসএমএস এসছে খালেদের কাছ থেকে, লালখান বাজার চট্টগ্রাম থেকে এসএমএস করেছেন তিনি। এছাড়াও আমাদের এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আমাদেরকে মিজান সিলেট থেকে, এছাড়াও আমাদেরকে সৈকত আমাদের এসএমএস করেছেন, আমাদের এসএমএস করেছেন এশা কুমিল্লা থেকে, বিজন আমাদেরকে এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদেরকে নাম লেখেননি, আশরাফুল এন্ড জাকির আমাদের এসএমএস করেছেন, এছাড়াও আমাদের এসএমএস করেছেন রনি চকবাজার থেকে। যারা আমাদের যাদের এসএমএস পড়লাম না তাদের জন্য খুবই সরি, তবে এখনো দেখতে পাচ্ছি এসএমএস আসছে অনবরত। জুবাইর উত্তরা থেকে এসএমএস করেছেন, তামান্না আমাদের এসএমএস করেছেন, বেশ ভয় পেলাম লিখেছেন, বাঁধন বাগদা থেকে আমাদের এসএমএস করেছেন, তাশিক আমাদের এসএমএস করেছেন, লাস্ট ভূত এফএম কথা তিনি এখনো ভুলতে পারছেন না, তারা অনেক ভয়ঙ্কর ছিল সেটা বলেছেন। আমি যদি লাস্ট ভূত এফএম এর মতো ঘটনা আবারও কিছু আপনারা যদি পাঠান তাহলে ডেফিনেটলি নেক্সট ভূত এফএম লাস্ট ভূত এফএম এর চাইতে অনেক বেশি ভালো হবে। ইন্দ্রজিৎ আমাদের এসএমএস করেছেন যশোর থেকে, এস কে রনি আমাদের এসএমএস করেছেন, নাসির উদ্দিন আমাদের এসএমএস করেছেন ইউটিসি ইউএসটিসি চট্টগ্রাম থেকে, এছাড়াও নিশা আমাদের এসএমএস করেছেন সিলেট থেকে, মাহিন আমাদের এসএমএস করেছেন এসএমএস তিনিও সিলেট থেকে, প্রিন্স প্রান্ত আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ট্রিপল এসএমএস করেছেন বনশ্রী থেকে, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন প্রিন্স অনি বসুন্ধরা থেকে এসএমএস করেছেন, এস কে রনি আমাদের এসএমএস করেছেন, এসএমএস করেছেন প্রবীর সহ আরো অনেকে। আমি আরো একবার বলে দিই যে আপনাদের ঘটনা, যে ঘটনাগুলো আপনারা পাঠাবেন সেই ঘটনা অনুযায়ী আমরা আপনাদেরকে নতুন নতুন সব এক্সপেরিয়েন্স মানুষের আপনাদের যে সমস্ত এক্সপেরিয়েন্স সেগুলো উপহার দিতে পারি, এবং সেই জন্য আপনাদের প্রতি অনেক অনেক বেশি কৃতজ্ঞ আমরা যে আপনারা ঘটনাগুলো কষ্ট করে পাঠান। নেক্সট উইকেও আশা করবো যে আপনারা সেভাবেই ঘটনাগুলো পাঠাবেন। আমাদের অ্যাড্রেসটি আমি আরও একবার বলছি, ভূত এফএম রেট রেডিও ফুর্তি ডট এফএম কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকুন। আজকের মতো এখানেই, টাটা।